Oh, Jesus. Oh, God. Give me strength to fight. রক্তের গন্ধে পাগল হয়ে গেছিস, তাই না? আয় দেখি তোদের দৌড়, শয়তানের দল, কতটা কেড়ে নিতে পারিস দেখি। এই বুড়ো এখনো শেষ হয়ে যায়নি। এই মার্লিন তোদের জন্য নয়। ও আমার ভাই, ও আমার ভাই। এই নে, আয় আবার আয়, আমি এখনো মরে যাইনি। কোথায় গেল ডান্ডাটা? যাকে, এই বইটাটা তো এখনো আছে। আয় আয়। আমি বুড়ো হতে পারি, কিন্তু আমি হারবো না। তোরা যতবার আসবি আমি ততবার লড়ব। মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু তাকে অত সহজে হারানো যায় না।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প আর্নেস্ট হেমিংওয়ের রচনা অবলম্বনে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। 1952 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর প্রকাশিত এই বড় গল্পটি তাঁর সবচেয়ে জনপ্রিয় রচনা। ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, হেমিংওয়ের এই অমুক উক্তিটির যথার্থতা ছড়িয়ে রয়েছে এই গল্প জুড়ে। শুনছেন দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
বৃদ্ধ সান্তিয়াগো মাছ ধরতে কিউবার হাভানা উপসাগরের ভয়ঙ্কর সুন্দর সমুদ্র স্রোতে রোজ ডিঙি ভাসায়। এটাই ওর জীবিকা। ওর শীর্ণ মুখে বয়সের ভারে ফুটে উঠেছে অজস্র বলিরেখা। ট্রপিক্যাল সমুদ্রের জলে প্রতিফলিত তীব্র রোদ ওর দুই গালের চামড়া পুড়িয়ে বাদামি করে ফেলেছে। ছিপের সুতোর টানে ক্ষতবিক্ষত দুটো হাতের অজস্র কাটা দাগ মনে করিয়ে দেয় যে এক সময় সে প্রচুর বড় আর ভারী মাছ তার ডিঙিতে তুলেছে। যদিও সে এখন অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে, তবু তার সমুদ্রের মতো উজ্জ্বল নীল চোখ দুটো চিরনবীন রয়ে গেছে। তারা যেন সবসময় বলে সান্তিয়াগো কখনো হারতে শেখেনি। গত 84 দিন বৃদ্ধ সান্তিয়াগো একটি মাছও ধরতে পারেনি। সমুদ্রতীরের কাছে জেলেদের নৌকার ভিড়ে তার একাকী অবয়বটা দেখতে পেয়ে দূর থেকে হাঁক পাড়ল তারই প্রাক্তন শিক্ষানবিশ কিশোর মানোলিন।
হে সান্তিয়াগো, আজ খবর কি?
মানোলিন মাই ডিয়ার, কি আর খবর, দেখতেই তো পাচ্ছ।
ও তাই তো, আজও কিছুই পাওনি দেখছি।
আজকের দিনটাও এইভাবেই শেষ হল।
জানো, এই কদিনেই বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি। আমি তোমার সঙ্গেই আবার মাছ ধরতে যেতে চাই।
না 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 না, একদম না। তোমার নৌকোটা তো বেশ লাকি, ওখানেই থাকবে তুমি।
ধুর, আমার বাবার মতো কথা বলো না তো।
কেন, কি বলেছে সে?
সে আবার তোমার ডিঙিটাকে অপয়া মনে করে, আমি কিন্তু মোটেই তা ভাবি না।
তোমার বাবা হয়তো খুব একটা ভুল ভাবেন না মায় বয়। সেবার একটানা 40 দিন যখন আমরা মাছ পেলাম না, তখনই তো তোমার বাবা একরকম বাধ্য হয়ে তোমাকে অন্য নৌকায় কাজে পাঠালো।
সে আর এমন কি, একবার তো একটানা 87 দিন কিছুই জোটেনি, আর তারপর যখন জুটল তখন 3 সপ্তাহ ধরে রোজ কি বড় বড় মাছ পেয়েছিলাম আমরা, মনে নেই তোমার সান্তিয়াগো?
হ্যাঁ, মনে আছে বই কি। আর আমি এটাও জানি যে তুমি আমার উপর বিশ্বাস হারাওনি মাই সান। আমাদের দুজনের তো দুজনের প্রতি ভরসা আছে, ঠিক কি না?
হ্যাঁ, একদম ঠিক।
নতুন নৌকায় উঠেই প্রথম সপ্তাহে বড় বড় 3টে মাছ ধরেছিল মানোলিন। তাই ইচ্ছে থাকলেও আর সান্তিয়াগোর নৌকোয় ফিরে যেতে পারেনি সে। ছোটবেলা থেকেই সান্তিয়াগোর হাত ধরে মাছ ধরা শিখেছে মানোলিন। বয়সে অনেক ফারাক, তবু তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতোই। বৃদ্ধকে খুব ভালোবাসে সে। আজ রোদে জ্বলা, তালি মারা, শতচ্ছিন্ন পালের নৌকোটা যখন সান্তিয়াগোকে একা ভাসিয়ে নিয়ে এলো উপকূলে, তখন তাকে দেখে যেন এক পরাজিত সৈনিকের মতো মনে হচ্ছিল। দৃশ্যটা দেখে মানোলিনের বুক টনটন করে উঠেছিল।
চলো আমার সঙ্গে টেরেসে গিয়ে বসি, আমি কিন্তু তোমায় একটা বিয়ার খাওয়াতে পারি, যাবে?
কেন যাব না, নিশ্চয়ই যাব। এটা হবে শুধুমাত্র আমাদের দুজনের সেলিব্রেশন। চলো চলো।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
মাছের আড়তের খোলা চত্বরটায় জেলে সম্প্রদায়ের জনপ্রিয় শুঁড়িখানা। কাজের সময়টুকু বাদ দিলে বহু মানুষকে শুঁড়িখানার ছাদে বসে গল্পগুজবে ব্যস্ত থাকতে দেখা যায়। কথা বলতে বলতে দুই অসমবয়সী বন্ধু সেখানে এল। চারদিক তখন সাংঘাতিক কর্মব্যস্ত। তরুণ জেলেরা মস্ত মস্ত মার্লিন মাছ নামাচ্ছে, কেউ হাঙর ঝুলিয়ে কাটছে, কেউ বরফের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হাঙরগুলোকে উল্টো করে ঝুলিয়ে সেগুলোর পাখনা কেটে আর লিভার টুকরো টুকরো করে তাতে নুন মাখানো হচ্ছিল। একজন অল্পবয়সী জেলে বৃদ্ধ সান্তিয়াগোকে বিদ্রুপ করতেও ছাড়ল না।
কে সান্তিয়াগো, দিব্যি তো হাত পা গুটিয়ে বিয়ার খাচ্ছ দেখছি। তা তোমার সব মাল আমাদের সকলের আগেই বাজারে পাঠিয়ে দিয়েছ নাকি? তাই বুঝি আমরা তোমার ধরা হাঙর আর তিমিগুলো ইদানিং চোখে দেখতে পাচ্ছি না।
বৃদ্ধ সান্তিয়াগো কোনো কথা না বলে বিয়ারে চুমুক দিতে লাগল। তার দৃষ্টি অনেক দূরের সমুদ্রের দিকে। পাশেই একজন বৃদ্ধ জেলে যুবকটির ব্যঙ্গ শুনতে পেয়েছিল। সান্তিয়াগোর মনের ভাব বুঝতে পেরে বিয়ার হাতে নিয়ে তার সঙ্গে গল্প করতে এলো সে।
এইখানটা বসার জন্য বেশ ভালো,
বসো বসো।
বাইরে থেকে বোঝা না গেলেও আজ স্রোতের টান কিন্তু মারাত্মক ছিল। আরে আমার সুতো যে এত গভীরে চলে যাবে ভাববেই পারিনি।
আমিও কি আর পেরেছি,
আজ তোমার থেকে অনেকটাই দূরে ছিলাম আমি সান্তিয়াগো। তবে সমুদ্র আজ মোটামুটি স্থির ছিল, আবহাওয়াটাও বেশ চমৎকার।
তা ঠিক।
আজ হাঙরের আড়তের ওই বিচ্ছিরি গন্ধটা একটু কম জ্বালাচ্ছে, তাই না?
পূবের হাওয়ায় ওটা অনেক বেশি পাওয়া যায়। আজ হাওয়া উত্তরে বইছে, শীত আসছে।
হাভানা মার্কেটে যাওয়ার ট্রাকগুলো এলো বোধহয়। আচ্ছা ওঠি, গুড বাই সান্তিয়াগো।
বাই।
উত্তুরে হাওয়ায় বৃদ্ধের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। বিয়ারের ক্যানটা হাতে ধরা অবস্থাতেই তার নীল চোখের দৃষ্টি যেন ইতিহাসের পাতাগুলোয় ডুবে গেছে।
সান্তিয়াগো, সান্তিয়াগো, আরে ও সান্তিয়াগো।
কিছু বলছিলে?
শোনো, আমি কালকের জন্য কিছু সার্ডিন ধরে আনি, কেমন? টোপ দিতে তোমার কাজে লাগবে।
কিচ্ছু দরকার নেই মানোলিন, তুমি বেসবল খেলতে যাও। তাছাড়া আমার গুলো তো এখনো আছে, কিছু বাক্সে নুন মাখিয়ে ভরে রেখেছি।
আমার তো তোমার সঙ্গে যাওয়া হলো না, তোমার জন্য কিছু তো অন্তত করতে দাও।
এই যে আমায় বিয়ার খাওয়ালে ইয়াং ম্যান, এখন তো তুমি আর সেই ছোট্ট মানোলিন নেই, বড় সড় একজন পুরুষ মানুষ হয়ে গেছো।
আচ্ছা সান্তিয়াগো, তোমার মনে আছে যখন তুমি আমাকে প্রথম সমুদ্রে নিয়ে গেলে তখন আমার বয়স কত ছিল?
মাত্র 5, মাই সান। কি বিশাল একটা মাছ পেয়েছিলাম সেবার, কিন্তু মাছটা ক্লান্ত হওয়ার আগেই সেটাকে ডিঙিতে টেনে তুলেছিলাম। উফ, কি তেজ! এমন ঝটপট আমি শুরু করলো নৌকো প্রায় ভেঙে যায় আর কি। মনে আছে তোমার?
মনে নেই আবার? আজও দৃশ্যটা মানলিনের চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। প্রকাণ্ড মাছটার লেজের আঘাত থেকে বাঁচাতে ভিজে ছিপসুতোর বান্ডিলের উপর মানলিনকে ছুঁড়ে দিয়েছিল সান্তিয়াগো। ততক্ষণে গলুইয়ের তক্তাটা ভেঙে ফেলেছে মাছটা।
সত্যি কি তোমার মনে আছে, নাকি পরে আমার কাছ থেকে গল্প শুনে শুনে মুখস্থ করেছো?
কখনো না, সেই প্রথম দিন থেকে তোমার সঙ্গে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি, সব ছবির মতো মনে আছে।
মানলিন, যদি সত্যি তুমি আমার ছেলে হতে, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে অনায়াসে সমুদ্রের সঙ্গে বাজি ধরতে যেতাম, কিন্তু সেটা আর সম্ভব না।
তাহলে তোমার জন্য কটা সাডেন মাছ অন্তত আনতে দাও সান্তিয়াগো, আমি চারটে ভালো টোপের সন্ধান জানি, যাই প্লিজ।
সমুদ্রের দিক থেকে ফুরফুরে একটা হাওয়া আসছে। যদিও আশা আর আত্মবিশ্বাস সান্তিয়াগো কোনোদিনই হারায় না, তবু আজ সকালে মনটা বেশ দমে গিয়েছিল। এখন এই নোনা হাওয়ার ছাপটায় তার বিষণ্নতা ধীরে ধীরে কেটে যাচ্ছে। মানলিনের অন্ধকার মুখ দেখে বৃদ্ধ হাসি মুখে বলল,
চারটে নয়, একটা নিয়ে শোনা হয়।
সত্যি? না, তবে দুটো আনি।
আচ্ছা, তবে দুটোই আনো, কিন্তু তুমি ওগুলো চুরি করে আনছো না তো?
আহ, কি যে বলো, রীতিমতো দাম দিয়ে কিনি।
বাহ, তাহলে এই বুড়ো তোমায় মন থেকে ধন্যবাদ জানাচ্ছে। থ্যাংক ইউ ইয়াং ম্যান।
আচ্ছা, কাল তুমি কতদূর যাবে, সমুদ্রের কোন দিকটায়?
হাওয়া জোরালো থাকতে থাকতে যতটা সম্ভব ভেতরে চলে যাব। ভাবছি কাল যত তাড়াতাড়ি পারি, মানে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়ব।
বেশ, কাল বরং আমাদের নৌকোটাকে অনেক দূর নিয়ে যাব আমি। যদি সত্যি একটা বড় মাছ পেয়ে যাও, সেটাকে নৌকোয় তুলতে আমরা তোমাকে সাহায্য করতে পারবো, ঠিক কি না?
তুমি খুব ভালো মাই ইয়াং ফ্রেন্ড, কিন্তু তোমার নৌকোর মালিক অত দূরে যেতে চাইবে কি? মনে তো হয় না।
সেটা ঠিকই বলেছ, মালিকের চোখ তো খুব একটা ভালো না, তবে নিজে দেখতে না পেলেও আমার কথা ও ঠিক বিশ্বাস করবে। আমি বলবো ডলফিনের ঝাঁক দেখতে পাচ্ছি, তারপর ডলফিনদের পিছন পিছন নৌকোটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেমন, মতলবটা ভালো না?
তা মন্দ না। আচ্ছা, ও চোখ কি একেবারেই খারাপ? আশ্চর্য, কিন্তু আমি যতদূর জানি ওই লোকটা কোনোদিনই কচ্ছপ শিকার করেনি। যারা কচ্ছপ শিকার করে তাদেরই অকালে চোখ নষ্ট হয়ে যায়।
তাই নাকি? কিন্তু তুমি যে বছরের পর বছর মসকিউটো কোস্টে কচ্ছপ ধরেছ, কই তোমার চোখ তো খারাপ হয়নি, বরং বেশ ভালোই আছে বলতে হবে।
আমি হচ্ছি একজন আজব বুড়ো।
আচ্ছা ধরো, যদি সত্যি বিশাল একটা তেজি মাছ পাও, কি দারুণ ব্যাপার হবে, তাই না? কিন্তু সেটা নৌকায় তুলবে কি করে? সেরকম শক্তি কি তোমার আছে এখনো?
আমি তো মনে করি আছে, তাছাড়া আমি বেশ কিছু কায়দা কসরত জানি।
বুঝলাম, এখন ওঠো তো, নৌকোর জিনিসগুলো তোমার বাড়িতে নিয়ে যাই। তোমার ছোট জালটা দিও, ওটা দিয়ে কিছু সাডিন ধরব।
বেশ, চলো তবে।
বৃদ্ধ সান্তিয়াগো পাল গোটানো মাস্তুলটা কাঁধে তুলে নিল, আর মানলিন নিল মাছ ধরার শক্ত দড়ির বাক্স, কোঁচ আর হারপুন। নৌকার পিছনের দিকটায় মাছেদের টোপের বাক্স আর মাছ মারার শক্ত ডান্ডাটা রেখে দিয়ে দুজনে সান্তিয়াগোর বাড়ির দিকে চলল।
এসব অবশ্য নৌকোয় রেখে দিলেও চলত, এই চত্বরে তোমার নৌকো থেকে কেউ জিনিস চুরি করবে না।
শিশিরের হাত থেকে বাঁচানোর জন্যই পাল আর মাছ বাঁধার শক্ত দড়ির বান্ডিলটা ঘরে নিয়ে যাওয়া দরকার। কোঁচ আর হারপুনটা নৌকোয় রেখে দেওয়া যেত, কিন্তু কারোর মনে শুধু শুধু লোভ জন্ম দেওয়া একেবারেই ঠিক নয়।
তাহা ঠিক। উফ, এসে গেছি।
অবশেষে,
হ্যাঁ, দরজাটা খোলো।
এই তো, এস ভেতরে এস।
তালগাছের শক্ত তক্তা দিয়ে বানানো ছোট্ট এক চালায় থাকে সান্তিয়াগো। আসবাব বলতে একটা বিছানা, একটা টেবিল আর একটা চেয়ার। আগে দেওয়ালে যিশু আর মা মেরির ছবির পাশে তার মৃতা স্ত্রীর একটা পুরনো রংচটা ছবি টাঙানো ছিল, কিন্তু সেদিকে তাকালেই বড় একা লাগত। তাই এখন সেটাকে একটা তাকের কোণায় পরিষ্কার জামার আড়ালে ঢেকে রাখে সান্তিয়াগো। ঘরে ঢুকে হাতের জিনিসগুলো দুজনে মিলে গুছিয়ে রাখল। পাল গোটানো মাস্তুলটা প্রায় ঘরের সমান লম্বা। তারপর ছোট্ট উনুনটার পাশে বসে রোজকার মতো তাদের অদ্ভুত খেলাটা শুরু হল। মানোলিন জানত সান্তিয়াগোর রাতের কোনো খাবার নেই, জানত ছোট জালটাও নেই, সেটা অনেক আগেই বিক্রি করে দিয়েছে বৃদ্ধ। তবু প্রতিদিন এই মিথ্যে কথোপকথনের মধ্যে দিয়েই তারা রূঢ় বাস্তবের সঙ্গে লড়াই করে।
আজ ডিনারে কি আছে? কোথায় রেখেছো বলো, আমি গরম করে দিই। আমাকে আবার জালটা নিয়ে সার্ডিন ধরতে বেরোতে হবে তো।
দারুণ ডিনার আছে, হাঁড়িতে বাসি ভাত আর মাছ। তুমি আমার সঙ্গে খাবে নাকি?
না, আমি বাড়ি গিয়েই খাবো।
তাহলে থাক, আমি পরে গরম করে নেব, কে জানে হয়তো ঠান্ডাও খেয়ে নিতে পারি।
তাহলে আমি ছোট জালটা নিয়ে বেরিয়ে যাই।
নিশ্চয়ই।
তুমি কি দরজার সামনে এই রোদ্দুরের মধ্যে বসবে?
বসব। আচ্ছা, 85 কিন্তু আমার পক্ষে লাকি নাম্বার হতে পারে, কি বলো? 84 দিন ধরে একটাও মাছ পাইনি। ধরো এই কাল যদি একটা 1000 পাউন্ডের মাছ ধরতে পারি, কেমন লাগবে তোমার মানোলিন?
আরে বাস, সে তো দারুণ হবে।
আচ্ছা তুমি যাও, আমি বরং গতকালের কাগজ থেকে একটু বেসবলের খবরটা পড়ি।
মানোলিন প্রথমে ভেবেছিল ডিনার আর জালের মতো খবরের কাগজের ব্যাপারটাও তাদের বানিয়ে বানিয়ে গল্প করারই আরো একটা উপকরণ। কিন্তু পরক্ষণেই সে অবাক হয়ে দেখল সান্তিয়াগো বিছানার তলা থেকে সত্যি একটা কাগজ বের করেছে।
কাল শুড়িখানায় পেরিকো এটা আমায় দিয়েছে।
ও, তাই ভাবি। যাই হোক, শোনো, আমি সার্ডিন ধরে তবেই ফিরব। ওগুলোকে আপাতত বরফ চাপা দিয়ে আসব, সকালে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেব। আমি না ফেরা পর্যন্ত বেসবলের খবরটা ভালো করে পড়ে রাখো, এসেই শুনব কিন্তু।
না, ইয়াঙ্কিরা হারতেই পারে না।
আমি কিন্তু ডেট্রয়েট টাইগার্স আর ক্লিভল্যান্ড ইন্ডিয়ান্স, এই দুই দলকেই ভয় পাই। ওরা যা খুশি করতে পারে।
ও বাবা, সাবধানে, এভাবে চললে তো তুমি একদিন সিনসিনাটি রেডস আর শিকাগো হোয়াইট সক্সদেরও ভয় পেতে শুরু করবে।
আচ্ছা আচ্ছা, হয়েছে, খবরটা পড়ো তো আগে। আরে, কি ভাবতে শুরু করলে আবার?
ভাবছি শেষে 85 আছে এরকম একটা লটারির টিকিট কেটে ফেলা উচিত, ঠিক কিনা মানোলিন? কালই তো 85তম দিন।
তা আমরা করতেই পারি, কিন্তু এর আগে তোমার 87 দিনের গ্রেট রেকর্ডটা ভুলে গেলে? সেবার টানা 87 দিন তুমি একটাও মাছ পাওনি।
ওসব রেকর্ড জীবনে পরপর দুবার ঘটতেই পারে না। বলো বলো, 85ওয়ালা টিকিট কি তুমি খুঁজে আনতে পারবে?
হ্যাঁ, চেষ্টা করলে একটা হয়তো পেয়ে যাব।
পুরো একটা পাতা কিনতে চাই আমি, $2 তো পড়বেই। আমার কাছে তো অত নেই।
কেন, এ আর এমন কি কঠিন? আমি তো যখন তখনই $2 ধার পেয়ে যাই।
সে চাইলে আমিও পেতে পারি, কিন্তু সচরাচর ধারটা না করারই চেষ্টা করি। একবার ধার করতে শুরু করলে শেষে ভিক্ষে করে খেতে হবে।
আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি আবার ঠান্ডা লাগিও না জানো। মনে রেখো, এটা কিন্তু সেপ্টেম্বর মাস।
এই মাসেই সেই বিশাল মার্লিন মাছগুলো এদিকে আসতে শুরু করে। আরে, মে মাসে তো যে কেউ মাছ ধরে নাম কিনতে পারে।
সে তো ঠিকই, মার্লিন ধরা কি আর যার তার কাজ নাকি? আচ্ছা, আমি সাডিন ধরতে বেরোলাম।
ওকে, অলরাইট, এসো এসো মাই সান।
সূর্যাস্তের একটু আগে মানোলিন ফিরে এসে দেখে বৃদ্ধ সান্তিয়াগো চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। তার পা দুটো খালি, হাত দুটো হাঁটুর উপর রাখা। হাতের ভারে চাপা পড়া খবরের কাগজটা উত্তরের হাওয়ায় ফড়ফড় করে উঠছে। মানোলিন অবাক হয়ে ঘুমন্ত সান্তিয়াগোকে দেখছিল। বৃদ্ধের কাঁধ দুটো এখনো কি শক্তিশালী, অথচ কি প্রাচীন। ওর মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়ায় বলিষ্ঠ ঘাড়ের অজস্র বলিরেখাগুলো এখন আর দেখা যাচ্ছে না। সান্তিয়াগোর নীল চোখ দুটো বন্ধ আছে বলে ওর জরাগ্রস্ত দেহটাকে প্রাণহীন মনে হচ্ছে। সান্তিয়াগোর জামাটাও ঠিক ওর নৌকার পালের মতো, রোদে জলা আর অগুন্তি জোড়াতালি দেওয়া। সন্তর্পণে পুরনো কম্বলটা চেয়ারের পিছন দিয়ে সান্তিয়াগোর কাঁধ দুটোতে জড়িয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় মানোলিন। আরো অনেকক্ষণ পর যখন রাতের খাবার নিয়ে ফিরে আসে, তখনও বৃদ্ধের ঘুম ভাঙেনি।
ওঠো ওঠো, উঠে পড়ো সান্তিয়াগো। আরে ওঠো না।
কে? ও মানোলিন, ওটা কি?
আমাদের ডিনার, চলো একসঙ্গে বসে খেয়ে নি।
কিন্তু আমার যে খিদে নেই, তুমি খাও।
তা বললে তো হবে না, এসো খেয়ে নাও। না খেলে শক্তি পাবে কোথা থেকে শুনি? মাছ ধরতে হবে না?
সে শক্তি আমার এখনো আছে। দাঁড়াও, কম্বলটা ভাঁজ করে রাখি।
না না, ভাঁজ করো না, ওটা গায়ে জড়িয়ে খেতে এসো এক্ষুনি। আর শোনো, আমি যতদিন আছি ততদিন না খেয়ে তুমি কিছুতেই মাছ ধরতে যেতে পারবে না।
যিশু তোমাকে অনেক দিন সুস্থভাবে বাঁচিয়ে রাখুন মাই বয়। তা আমরা কি খাচ্ছি আজ?
এই যে ব্ল্যাক বিনসের তরকারি, ভাত, কলা ভাজা আর স্টু। ও আর দাঁড়াও, এগুলো পকেট থেকে বের করি। এই নাও, এইটা তোমার সেট, এটা আমার। ন্যাপকিনটা খোলো, ভিতরে ছুরি কাঁটা চামচ সব পাবে।
কে দিল এসব?
কেন, দোকানের মালিক মার্টিন।
ওকে আমার ধন্যবাদ জানানো উচিত।
আমি জানিয়ে দিয়েছি, তোমার আর আলাদা করে ধন্যবাদ জানানোর দরকার নেই। কই, এসো।
ও আগেও আমাদের জন্য খাবার পাঠিয়েছে না?
হ্যাঁ, তা বেশ কয়েকবার পাঠিয়েছে।
তাহলে ওকে মাছের পেটির থেকেও আরো বড় কিছু উপহার দেব একদিন। আমাদের কথাও খুব ভাবি।
ওহো, একদম ভুলে গেছি, এই যে মার্টিন দুটো বিয়ারও পাঠিয়েছে আমাদের জন্য।
তাই তো দেখছি।
এটা হ্যাটওয়ে বিয়ার, খাওয়ার পর বোতলগুলো আবার ফেরত দিতে হবে। কিন্তু
তোমার জবাব নেই মানোলিন, এসো আমরা তাহলে খাই।
আমিও তো সেই কথাই বলছি, তুমি রেডি হয়ে না বসা অবধি আমি তো টিফিন বক্সটা খুলতেই পারছি না।
আমি এখন রেডি। ও ও, একটু অপেক্ষা করো, আমি হাত মুখটা ধুয়ে আসি।
কতদূর যাবে তুমি?
এই তো যাবো আর আসবো, তুমি বসো বসো।
সান্তিয়াগো চলে যায়। এতক্ষণে মানোলিনের খেয়াল হয় তাদের গ্রামে জল যেখানে সাপ্লাই করা হয় সে জায়গাটা সান্তিয়াগোর ঘর থেকে দুটো গলি পেরিয়ে নিচের রাস্তায়। সান্তিয়াগোর জন্য জল, সাবান আর একটা ভালো তোয়ালেও নিয়ে আসা উচিত ছিল। এছাড়াও বৃদ্ধের আরেকটা শার্ট, একটা শীতের জ্যাকেট, কয়েক জোড়া জুতো আর একটা নতুন কম্বলের ব্যবস্থাও করা দরকার। কেন যে এতদিন এসব কিনে দেওয়ার কথা ভাবেনি, নিজের উপর রাগ হয় মানোলিনের। বেশ কিছুক্ষণ পর সান্তিয়াগো ফিরে এলে অবশেষে খেতে বসল দুজন।
বাহ, স্টুটা তো বেশ ভালো খেতে।
এবার বলো তো, বেসবলের খবর কি?
আমি তো বলেইছিলাম, আমেরিকান লিগে ল্যাঙ্কিরাই সেরা।
হ্যাঁ সেটাই, তুমি একদম ঠিক বলেছিলে, তাই তো ইয়াঙ্কিরা হেরে গেছে।
তাতে কিচ্ছু প্রমাণ হয় না। ডিম্যাজিওর দাপটটা ভাবো তো, কি লড়াইটাই না খুলল।
আরে ওর দলের বাকি প্লেয়াররাও তো আছে।
আরে সে তো থাকবেই। অবশ্য এটাও ঠিক যে আমি ডিক সেসলারের সেই আশ্চর্য ড্রাইভগুলোর কথাও ভাবি।
হ্যাঁ, 100 বার ওদের মতো আর কেউই না। ও ছাড়া অত দূরে বল হিট করতে আর কাউকে দেখিনি।
হ্যাঁ, তোমার মনে আছে ডিক মাঝে মাঝে আমাদের এখানে আসতো?
মনে নেই আবার? ও যখন টেরেসে বসতো তখন খুব ইচ্ছে করত ওকে একদিন মাছ ধরতে নিয়ে যেতে, কিন্তু বলতে ভরসা পাইনি। তোমাকে বলেছিলাম, কিন্তু তুমিও তো সাহস পেলে না।
আমি জানি মানলিন, অস্ত বড় ভুল ছিল সেটা। একবার যদি বলতে পারতাম তাহলে হয়তো যেতে রাজিও হয়ে যেত। ভাবো তো, সারা জীবন মনে রাখার মতো দিন হতো। আমার তো ডিম্যাজিওকেও মাছ ধরতে নিয়ে যেতে ইচ্ছে করে। শুনেছি ওর বাবা ছিলেন আমাদের মতোই জেলে, হয়তো এরকমই গরিব, তাই আমাদের কথা সে ঠিকই বুঝতে পারত। এই আবদারটাও নিশ্চয়ই মেনে নিত।
ডিক সিসলারের বাবা কিন্তু মোটেই গরিব ছিলেন না।
ও,
আমার বয়সেই তিনি বড় লিগে খেলতেন।
জানো মানলিন, তোমার বয়সে আমি এক পালতোলা জাহাজে উঠে পড়েছিলাম। সে জাহাজ চলছিল আফ্রিকার পথে। একদিন সন্ধ্যায় মাস্তুলের সামনে দাঁড়িয়ে আফ্রিকার সৈকতে আমি সিংহ দেখেছিলাম।
হ্যাঁ হ্যাঁ জানি, তুমিই তো বলেছো। আমরা এখন আফ্রিকা নিয়ে কথা বলবো না বেসবল?
বেসবলের কথাই বলি তবে। জানো, জন ম্যাগ্র একসময় এই টেরেসে আসত, কিন্তু ম্যাগ্র ছিল বড় কড়া মেজাজের, খুব কর্কশ ভাবে কথা বলত। আর একবার মদ খেতে শুরু করলে তো কথাই নেই, ঘোড় দৌড় আর বেসবল, এই দুই ছিল তার সবচেয়ে পছন্দের বিষয়।
তবু ম্যাগ্র কিন্তু দুর্দান্ত ম্যানেজার ছিলেন, আমার বাবা তো ওকেই সেরা মনে করে।
তার কারণ ম্যাগ্র এখানে প্রায়ই আসতেন বলে সবাই ওকে চিনত। ওর বদলে যদি লিও ডিউরসার এখানে প্রতি বছর আসতেন তাহলে তোমার বাবা তাঁকেই সেরা ভাবত। আমার মতে দুজনই সমান।
আর সবচেয়ে বড় ফিশারম্যান হলে তুমি?
একেবারেই না মানলিন, আমার চেয়ে ঢের ভালো আরো অনেক ফিশারম্যানকে আমি নিজেই চিনি।
হ্যাঁ, এ তল্লাটে নাম করা জেলে অনেক আছে, তার মধ্যে কেউ কেউ সত্যি খুব ভালো মাছ ধরে, কিন্তু তুমি যে তুমি সান্তিয়াগো, তোমার সমান একজনও না।
থ্যাংক ইউ ডিয়ার বয়, তোমার সঙ্গে কথা বললেই না আমার মনটা ভালো হয়ে যায়। আশা করি এমন কোন মাছের মুখোমুখি হতে হবে না যার জন্য তোমার এই বিশ্বাসটা ভেঙে যায়।
তোমার গায়ে এখনো যেরকম শক্তি আছে আর যেসব কৌশল তুমি জানো, তাতে করে পৃথিবীর কোনো মাছই তোমার সঙ্গে পেরে উঠবে না।
কে জানে, আগের মতো গায়ের জোর আর নেই ঠিকই, তবে কৌশল আমি এখনো অনেক জানি। আর গায়ের জোর না থাকলেও মনের জোর তো একই রকম আছে, সেটাই তো আসল কথা।
হ্যাঁ ঠিক বলেছ। যাই হোক, তোমার কিন্তু এখনই ঘুমিয়ে পড়া উচিত, কাল সকালে শরীরটা ঝরঝরে রাখতে হবে তো। আমি বরং জিনিসপত্রগুলো টেরেসে রেখে গেলাম।
আচ্ছা, গুড নাইট মাই সান, সকালে তোমাকে ডেকে দেব।
তুমি তো আমার অ্যালার্ম ঘড়ি।
আর আমার অ্যালার্ম ঘড়ি হলো আমার বয়স। বুড়ো মানুষদের এত ভোর ভোর ঘুম ভেঙে যায় কেন জানো? বোধহয় আর একটা লম্বা দিন উপহার পাওয়ার জন্য, তাই না? তাহলে তোমাকে আমি সময় মতোই জাগিয়ে দেব, কেমন?
আচ্ছা, আমি এবার চলি সান্তিয়াগো, ভালো করে ঘুমিও। গুড নাইট।
গুড নাইট।
মানলিন চলে যায়। আলো ছাড়াই ওরা টেবিলে বসে খেয়েছিল। এখন ঘরটা পুরো অন্ধকার। সান্তিয়াগো ও ট্রাউজারটা খুলে বিছানার দিকে চলল। ট্রাউজারটা গুটিয়ে তার ভিতরে খবরের কাগজ ঠুকিয়ে একটা বালিশ বানালো। বাকি কাগজগুলো দিয়ে বিছানার খোলা স্প্রিংগুলোকে ঢাকল। এবার নিজেকে কম্বলে পুরোপুরি মুড়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমের ভিতর স্বপ্নের অতলে তলিয়ে গেল। সেই স্বপ্নে যুবক সান্তিয়াগো বেড়াতে লাগল আফ্রিকার চোখ ধাঁধানো উজ্জ্বল সাদা বালির বিস্তৃত সমুদ্র সৈকতে। দূরে দেখা যায় উঁচু উঁচু অন্তরীপ আর খয়েরি পর্বতশ্রেণী। আজকাল প্রায় প্রত্যেকটা রাতই কোনো সুদূর অতীতের আফ্রিকার উপকূলে কাটায় সান্তিয়াগো।
ওই তো ঢেউ ভেঙে ছুটে আসছে আদিবাসীদের নৌকোগুলো, ওদের ডিঙি থেকে এই আলকাতরা আর ডেকে জড়ানো পাটের দড়ির গন্ধ আসছে। আরে সিংহের বাচ্চাগুলো গেল কোথায়? ওই তো ওরা আসছে। হ্যালো মাই ডার্লিংস, কেমন আছো তোমরা?
আফ্রিকার সমুদ্র তটের অপূর্ব দৃশ্যপট তন্দ্রার গভীরে ওকে আচ্ছন্ন করে রাখে। ভোরবেলায় হাভানার নোনা হাওয়ার গন্ধে অবশেষে জেগে ওঠে সান্তিয়াগো। আজ একটু বেশি আগে ঘুম ভেঙে গেছে, আরও কিছুক্ষণ স্বপ্নটাকে আঁকড়ে রইল বৃদ্ধ। চোখ বুজে সাগরের বুকে আচ্ছা ফুটে ওঠা দ্বীপের উঁচু চূড়া আর ক্যানারি দ্বীপপুঞ্জের বন্দর আর রাস্তাঘাটগুলো কল্পনা করতে লাগল। কিন্তু এক সময় তাকে উঠতেই হল। খোলা দরজা দিয়ে অস্তমিত চাঁদটাকে একবার দেখে নিয়ে দ্রুত ট্রাউজার পরে নিয়ে মালোলিনকে ডাকতে বেরোল সে।
ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ঝরে যাচ্ছে।
মালোলিনের ঘরের খোলা দরজা দিয়ে খালি পায়ে ঢুকে এলো বৃদ্ধ। চাঁদের ম্লান আলোয় মালোলিনকে পরিষ্কার দেখা যাচ্ছে। সামনের ঘরের একটা চারপাইয়ের উপর অঘরে ঘুমোচ্ছে ছেলেটা। খুব আস্তে পা ধরে নাড়াতেই মালোলিন উঠে পড়ল। দ্রুত পোশাক পরে সান্তিয়াগোর সঙ্গে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে।
রাতে কেমন ঘুমোলে সান্তিয়াগো?
বেশ ভালো মালোলিন, আমার মন বলছে আজ কিছু একটা হবে।
আমারও তাই মনে হয়। যাই, থার্ডিন মাছ আর অন্য তাজা টোপগুলো নিয়ে আসি। কফি খাবে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই দোকানে আমাদের নামে খাতা আছে।
মালোলিন কফি দিয়ে গেল। সান্তিয়াগো জানে সারাদিনে এটাই তার একমাত্র খাবার। সে নিজে শুধু এক বোতল জল নিয়ে বাড়ি থেকে বেরোয়। যথাসম্ভব ধীরে ধীরে কফি খেতে খেতে আসন্ন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিল সান্তিয়াগো। একটু পরেই মালোলিন সার্ডিন মাছ আর কাগজে মোড়া দুটো টোপ নিয়ে ফিরে এল। দুজনে নৌকোটাকে তুলে নিয়ে নুড়ি বিছানো পথ ধরে হাঁটতে হাঁটতে সমুদ্র তীরে এসে পৌঁছল। অবশেষে জলে ভাসল সান্তিয়াগো।
গুড লাক সান্তিয়াগো।
গুড বাই মাই সান।
সান্তিয়াগো দাঁড়ের দড়িগুলো খুলে সেগুলো নৌকার গোঁজের সঙ্গে দ্রুত বেঁধে ফেলল। তারপর সামনে ঝুঁকে তীক্ষ্ণ স্রোতের উপর প্রচণ্ড জোরে দাঁড়ের আঘাত করল। চাঁদ তখন পাহাড়ের কোলে অস্ত গেছে। আশেপাশে আরও কিছু নৌকার দাঁড়ের শব্দ ভেসে এলো ওর কানে, কিন্তু অন্ধকারে তাদের দেখা গেল না। বন্দর ছেড়ে স্রোতের অনুকূলে স্বচ্ছন্দ গতিতে দাঁড় বাইতে লাগল সান্তিয়াগো। ধীরে ধীরে ডাঙার গন্ধ মুছে গেল। ভোরের আধফোটা আলোয় সমুদ্রের টাটকা গন্ধের ভিতর দিয়ে অনেক দূরে চলে গেল সে।
এই তো সেই ঘূর্ণিটা, গভীর কুয়োটা থেকে উঠে আসছে স্কুইডের দল। এক্ষুনি এগুলো খেতে বড় বড় মাছেরা আসবে। তো সাত দিন ধরে এই বিশাল ঘূর্ণিটায় একটাও মাছ পাইনি। আজ বরং অনেক দূরে বনিতা আর অ্যালবা করে মাছেদের ভিড়ে চলে যাব। সেখানে হয়তো বিশাল কোনো মার্লিন মাছ থাকতে পারে। ও লিটল সোয়ালো, কি মিষ্টি পাখি! যিশু যে কেন তোমাদের এত নরম করে সৃষ্টি করেছেন! হ্যাঁ, আরো আরো ওপরে ওড়ো, আরো জোরে ঝাঁপাও, মাছ তোমাকে ধরতে হবে। সমুদ্র এরকমই মায়াবী, বারবার সবাইকে ঠকায়, তবু হাল ছাড়লে চলবে না। হে
সান্তিয়াগো সমুদ্রের আরও ভিতরে চলে যেতে থাকে। যারা সমুদ্রকে প্রতিদ্বন্দ্বী পুরুষ মনে করে তারা স্প্যানিশ ভাষায় তাকে এল মার বলে ডাকে। কিন্তু বৃদ্ধ সান্তিয়াগোর কাছে সমুদ্র চিরকাল তার ভালোবাসার সুন্দরী নারী, লা মার। ভালোবাসার নারী যেমন নিজেকে উজাড় করে দেয় তার প্রেমিকের কাছে, সমুদ্র ঠিক তাই করে। মাঝে মাঝে অবশ্য সেই নিষ্ঠুরতা দেখায়, ঠিক যেমন ক্রুদ্ধ প্রেমিকার অভিমান অনেক সময় মারাত্মক হয়ে ওঠে। সান্তিয়াগো অনেকটাই দূরে চলে এসেছে এখন। বর্শিগুলোতে টোপ গেঁথে দ্রুত প্রস্তুত হয়ে নিল সে।
এই টিউনা আর অ্যালবাকোরের টোপ দুটো একেবারে মক্ষম হয়েছে। এটা 40, এটা 75, এটা 100, আর এইটা 125 ফ্যাদামে ঝুলিয়ে রাখি। নকল মাছ দুটোর উপর তাজা সার্ডিনের টোপ গেঁথে দিয়েছি। এইবার দেখি বাছাধনেরা এই তাজা মাছের গন্ধ কতক্ষণ এড়িয়ে থাকতে পারে। ছিপের ডগাটা একটু বাঁকলেই বুঝব বড়শিটা গলায় গেঁথে গেছে। তারপর বাছাধনেরা যতক্ষণ না ক্লান্ত হচ্ছে ছোটক যতদূর পারে। এই 40 গজ সুতোর সঙ্গে আরো 300 গজের সুতোর বান্ডিল দিয়ে রাখলাম, ব্যাস কাজ শেষ। এবার অপেক্ষা।
সান্তিয়াগো জানে স্রোতের টানে টোপগুলোকে কিছুতেই ভেসে উঠতে দেওয়া চলবে না। সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ও খুব ধীরে ধীরে নৌকা বাইতে থাকে। সমুদ্রের যে অন্ধকার গভীরে বড় মাছেরা থাকে সেইখানে ঝুলতে থাকল টোপগুলো। সকালের তীব্র উজ্জ্বল সূর্যালোক সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দেয় সান্তিয়াগো। বাধ্য হয়েই অন্যদিকে চোখ ফেরাতে হল, কিন্তু বাকি ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে একাগ্র মনে দাঁড় বাইতে থাকে সান্তিয়াগো।
জলে যেন আগুন ধরেছে, কিন্তু যত কষ্টই হোক কাজটা নিখুঁত হতে হবে। কে বলতে পারে আজ যদি অন্যরকম কিছু ঘটে। যাই হোক, আজ তো নতুন একটা দিন, ঠিক বলেছি কি না লামার?
ঠিক ধরেছ, সকালে পারি না বটে, কিন্তু বিকেলের পড়ন্ত রোদের চোখে চোখ রেখে এখনো এই বুড়ো তাকিয়ে থাকতে পারে ডার্লিং।
ঘন্টা দুই কেটে গেছে। সান্তিয়াগোর অনেক পিছনে আরো তিনটে নৌকাকে বিন্দুর মতো দেখাচ্ছে। সূর্য খানিকটা মাথার উপর উঠেছে। ছিপগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখতে রাখতেই হঠাৎ সান্তিয়াগো দেখল একটা নির্দিষ্ট জায়গাকে ঘিরে লম্বা কালো ডানা মেলে একটা ম্যান অফ ওয়ার পাখি ক্রমাগত চক্কর কেটে চলেছে। ডানা গুটিয়ে তীরের মতো ক্ষিপ্র গতিতে জলের উপর ছো মেরেই আবার উঁচুতে উঠে পাক খাচ্ছে। এক ঝাঁক উড়ুক্কু মাছ জল থেকে ছিটকে উঠে এল। অভিজ্ঞ সান্তিয়াগো সমুদ্রের গভীরে অস্থিরভাবে খুঁজতে শুরু করল। নিশ্চয় কিছু দেখেছে পাখিটা। কি হতে পারে?
ইয়েস, এক ঝাঁক ডলফিন কি জোরে ছুটছে। পাখিটা উড়ুক্কু মাছ আর ডলফিনগুলোকে তাড়া করেছে। হয়তো হয়তো আবার ছো মারছে। এবারও ধরতে পারল না, কিন্তু বুড়ো সান্তিয়াগো পারবে, ঠিক পারবে। এই মাঝারি বড়শিটাও সার্ডিনের টোপ গেঁথে ঝুলিয়ে দিই। ব্যাস, একটা না একটা ডলফিন টোপ গিলবে, ওদের পেছনেই ঝুঁকব। বড় মাছেরা কাছাকাছি কোথাও থাকবে।
দিগন্ত রেখায় মেঘগুলো ঝুলে আছে পাহাড়ের মতো। লম্বা সবুজ তটরেখার পিছনে ধূসর পাহাড়গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। লালচে প্ল্যাঙ্কটনের ভিড়ে জলের নীল রং গাঢ় রহস্যময় বেগুনি হয়ে উঠেছে। আকাশের মেঘের দিকে তাকিয়ে সান্তিয়াগো নিশ্চিন্ত হল। ঝড়ের সম্ভাবনা নেই, পাখিটাকে এখন আর দেখা যাচ্ছে না। সান্তিয়াগোর নৌকার চারপাশে গভীর সমুদ্রে বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা রোদ জ্বলা হলদে সার্গাসো শ্যাওলাগুলো ভিড় করে এসেছে। হঠাৎ সান্তিয়াগো ভীষণ চমকে উঠল।
ওটা কি পর্তুগিজ ম্যান অফ ওয়ার না? ওই তো জেলিফিশটার রামধনু রঙা থলিটায় কালচে বেগুনি চটচটে আঠা চকচক করছে, লম্বা শোঁড়গুলো জলের তলায় দুলছে। হ্যাঁ, তা দুহাত তো হবে, ওগুলো সুতোয় জড়ালেই সর্বনাশ। সুতো গোটানোর সময় ওই হারামজাদিটার বিষ হাত দুটোকে ফুলিয়ে ঘা করে দেবে। আরে এই যে দেখি সবুজ কচ্ছপ, এই জন্যই ওদের এত ভালোবাসি। খাও খাও মাই ফ্রেন্ড, শুঁড়গুলো শুদ্ধ থলেটাকে টপ করে গিলে ফেলো। এই শয়তানিটাই সমুদ্রের সব থেকে মেকি সুন্দর। বাঁচা গেছে, বিদায় হয়েছে।
লালচে প্ল্যাঙ্কটনের ভিতর ভোজনরত সবুজ কচ্ছপটাকে মুগ্ধ হয়ে দেখছিল সান্তিয়াগো। আড়াই মন ওজনের এই বিরাট কচ্ছপগুলোর জন্য মাঝে মাঝে বড় দুঃখ হয়। ওদের মাংস কেটে টুকরো টুকরো করে ফেলার পরও হৃৎপিণ্ডগুলো বেশ কয়েক ঘন্টা ধরে ধকধক করে। অথচ মে থেকে সেপ্টেম্বর মাস অবধি এই কচ্ছপগুলো ডিম খেয়েই তো সান্তিয়াগো বেঁচে থাকে। অবশ্য সঙ্গে হাঙরের লিভারের তেলও আছে। জেলেদের সরঞ্জাম রাখার ঘরে ড্রামের ভিতর রাখা থাকে তেল। স্বাদ তেমন ভালো না বলে অনেকেই ওটা খায় না। সান্তিয়াগো কিন্তু রোজ এক গ্লাস করে খেতে কখনো ভোলে না। ওর চোখের স্পষ্ট দৃষ্টি, রোগহীন দেহ, সবই তো ওই তেলেরই জন্য। এই হাঙর, কচ্ছপ, মাছ, সমুদ্রের যা কিছু দান, সেই সবকিছুর সঙ্গে তাই ওর রক্তের টান।
আরে পাখিটা আবার এসেছে, ঝাঁকের ভেতর থেকে টিউনা মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে। এতক্ষণে বেচারা মাছ ধরতে পারছে, আমারই ভালো হলো। মাছের ঝাঁকটা খুঁজে পেলাম, নৌকাটাকে ঝাঁকের মাঝখানে নিয়ে যেতে হবে। পেছনের বড়শিটায় টান পড়ছে মনে হচ্ছে। একটা অ্যালবাকোরে মাছ। আরে বাবা, কম করে 10 পাউন্ড তো হবেই। যাক, মার্লিনগুলোর জন্য ভালোই টোপ হবে এটা দিয়ে।
একা থাকতে থাকতে কবে যে সান্তিয়াগো নিজের সঙ্গেই জোরে জোরে কথা বলতে শুরু করেছে তা ওর মনেও নেই। মানুলিন যখন সঙ্গে থাকত তখনও অবশ্য প্রয়োজন ছাড়া দুজনের কেউই কথা বলত না। মাছ ধরার সময় কথা বলা উচিত নয়, তবু আবহাওয়া খারাপ হলে ওরা কথা বলত। কোনো কোনো রাত্রে সান্তিয়াগো গুনগুন করে গানও শোনাত। কিন্তু একা হয়ে যাওয়ার পর থেকে আপন মনে অনেক কথা বলে সান্তিয়াগো, বেশ জোরেই বলে। গত 84 দিন ধরে কোনো মাছও ওর ধারে কাছে আসছে না। এই অসীম সমুদ্র ছাড়া এখন ওর কথা শোনার কেউ নেই।
এইভাবে একা একা বক বক করতে দেখলে নিঘাত আমাকে লোকে পাগল ভাববে। তা ভাবুক, আমার কিছু যায় আসে না। পয়সাওয়ালারা নৌকায় রেডিও নিয়ে আসে, বেসবলের খবরও শোনে, কিন্তু আমার কি ওসব কেনার সামর্থ্য আছে? না না, এখন আর অন্যদিকে মন দেব না, বেসবলের কথাও ভাববো না। দেখি টিউনা মাছের ঝাঁকটা ক্রমশ উত্তর পূর্বে সরে যাচ্ছে, যে ওদিকে ডাঙার রেখাও আর দেখা যাচ্ছে না, সমুদ্রের জল কালো দেখাচ্ছে। কটা বাজে বুঝতে পারছি না তো। রোদের বড্ড তেজ, সারা গা জ্বলে যাচ্ছে, কিন্তু কিন্তু ওই ঝাঁকের মধ্যে বড় মাছ নিশ্চয়ই আছে। আজ 85 নম্বর দিন, আজকের দিনটা তো শুভ হতেই পারে, আমাকে সতর্ক থাকতে হবে।
নৌকো থেকে ঝুঁকে মাইখানেক নিচে ঝুলতে থাকা সুতোগুলোয় তীক্ষ্ণ চোখ রাখল সান্তিয়াগো। আর ঠিক তখনই সবুজ ছিপের ডগাটা তীব্রভাবে জলের দিকে বেঁকে গেল।
এই তো এইবার
দাঁড়টা তুলে নি, খুব আস্তে সুতো ছাড়তে হবে। হ্যাঁ, আঙুলের সুতোয় টান পড়ছে, টানটা হালকা, খুব একটা ভারও তো লাগছে না। এটা কি তা বোধ হয় আন্দাজ করতে পারছি। সমুদ্রের এত গভীরে এই সেপ্টেম্বর মাসে, ঠিক ঠিক ঠিক, এটা এটা মার্লিন ছাড়া আর কিছুই হতে পারে না। কত বড় হবে সুতোর টান বলছে বিরাট মার্লিন, যা ভাবছি তার চেয়েও অনেক গুণ বড় হলেও আশ্চর্য হব না। হা, 600 ফুট নিচে ঠান্ডা আর অন্ধকারের মধ্যে এই টোপের মতো মুখরোচক খাবার পাবে কোথায়?
বুড়ো আঙুল আর তর্জনীতে সুতোটা ধরে রেখে অন্য সুতোগুলোর উপরও সমান সাবধানতায় নজর রাখল সান্তিয়াগো। মাছটা উপরে বা নিচে যে কোনো দিকেই যেতে পারে। বেশ কিছুক্ষণ কাটল, উত্তেজনায় বৃদ্ধের স্নায়ু টান টান হয়ে আসে। এমন সময় সুতোয় প্রথমে হালকা আর পর মুহূর্তেই একটা তীব্র টান অনুভব করল সান্তিয়াগো। তারপর সব চুপচাপ, হাতের সুতোটা আস্তে আস্তে ঢিলে হয়ে এল।
না, ও কিছুতেই চলে যেতে পারে না। Christ knows he can't have gone. টোপটা খেতেই হবে ওকে, একটা চক্কর কেটে নিশ্চয়ই ফিরে আসবে। ফিরেছে তাহলে, এই তো সুতোয় আবার টান পড়ছে।
এবার প্রচণ্ড জোরালো আর ওজনদার একটা টান পড়ল আঙুল। মাছটা যে অবিশ্বাস্য রকমের ভারী, সঙ্গে সঙ্গে সুতো আলগা করে দিল সান্তিয়াগো। বিশাল মাছটা নেমে যেতে লাগলো নিচে, আরো নিচে। মাছটাকে সুতোর টান অনুভব করতে না দিয়ে খুব আলগাভাবে ক্রমশ সুতো ছাড়তে লাগলো অভিজ্ঞ বৃদ্ধ জেলে।
কি সাংঘাতিক মাছ, কিন্তু টোপটা গিলেছে। যাক, এবার ভালো করে খাও, বড়শিটা হৃৎপিণ্ডে গাঁথলেই ভেসে উঠতে হবে, আর তখন আমার হারপুনের সঙ্গে লড়তে হবে তোমায়। আরে, মাছটা দেখছি নৌকাটাকে উত্তর পশ্চিমে নিয়ে যাচ্ছে। কিছু করার নেই অবশ্য, যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে হবে। এই ফাঁকে বরং বাড়তি সুতোর বান্ডিল দুটো গেট দিয়ে তৈরি করে রাখি। আর যদি মানুষ থাকতো, তবু ভাগ্য ভালো যে মাছটা সামনে সাঁতার দিচ্ছে। যদি ক্রমাগত নিচে নামতো তাহলে কি হতো ঈশ্বর জানেন।
ডান হাতের আঙুলের ফাঁক দিয়ে সুতো ছাড়তে ছাড়তে বাঁ হাত দিয়ে সন্তর্পণে সুতোর বান্ডিলগুলোয় গিঁট বেঁধে পরপর জুড়ে দিল সান্তিয়াগো। মাছটা যে সুতোটা টানছে তার সঙ্গে আরো 350 ফুটের সুতোর বান্ডিল তৈরি হয়ে রইল। সান্তিয়াগো এবারে একটা হ্যাঁচকা টান দিল সুতো, কিন্তু মাছটাকে নিজের দিকে 1 ইঞ্চিও আনতে পারল না। উল্টে সুতোটাই ভীষণ টান টান হয়ে গেল। জলের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো শক্ত সুতোর দাবে। বিপদের গন্ধ পেল সান্তিয়াগো।
শক্তিতে ওর সঙ্গে পারবো না, বরং হ্যাঁচকা টানে সুতোটাই ছিঁড়বে। তার চেয়ে অপেক্ষা করাই ভালো, আগে ক্লান্ত হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, মাছটা যদি নিচের দিকে যেতে যেতেই মারা যায় তাহলে টেনে তুলব কিভাবে? এখন এসব ভেবে লাভ কি, ওই বাছাধন ক্লান্ত না হওয়া অব্দি এই বড় মেছুড়েও ক্লান্ত হবে না। সুতোর টানটা পিঠের উপর রেখে একটু বসি, বরং বেশি নড়াচড়া করা যাবে না। বেচার ছেলেকে কোথায় আমি টেনে নিয়ে যাব, তা না আমাকে টানছে।
চার ঘন্টা কেটে গেছে, মন থেকে সব চিন্তা সরিয়ে ফেলে ঠায় বসে আছে সান্তিয়াগো। বড়শিতে আটকানো দানবাকৃতি মার্লিনটা অবিরাম টেনে নিয়ে চলেছে বৃদ্ধের নৌকোটা। এখনো পর্যন্ত একবারের জন্যেও মাছটার দেখা পায়নি সান্তিয়াগো। কিন্তু বড়শির সুতোর টান কেটে বসেছে তার পিঠে, জলতেষ্টায় গলা শুকিয়ে কাঠ, মাথার বেতের টুপিটা চেপে বসে কপাল কেটে রক্ত ঝরছে। এই লড়াইয়ে দুজনের কেউই হার মানতে চায় না। সুতোয় একটুও ঝাঁকুনি না দিয়ে খুব সাবধানে জলের বোতলটাকে কাছে টেনে সামান্য একটু গলায় ঢালল সান্তিয়াগো। সূর্যাস্ত হতে আর সামান্যই দেরি আছে, কিন্তু বৃদ্ধ আজ সবকিছু সহ্য করার জন্য প্রস্তুত হয়েই এসেছে।
রাত নামছে, ওই দূরে হাভানা শহরের আলোগুলো জ্বলে উঠেছে। মাছটা হয় এখন ভেসে উঠবে, না হলে চাঁদ ওঠার পর, আর তা না হলে কাল সূর্য ওঠার সময়। বড়শির ক্ষতটা নিয়েই ছুটছে, কিন্তু সে আর কতক্ষণ? আমার হাত পা এখনো সচল আছে, শক্তিও ফুরিয়ে যায়নি। দেখা যাক কার কত দম। কিন্তু যার সঙ্গে লড়ছি সে যে এখনো দেখাই দিল না। একবার, শুধু একবার যদি তাকে দেখতে পেতাম।
মার্লিনটা আগের চেয়ে গতি কমিয়েছে। অনেক দূরে হাভানা বন্দরের আলোগুলো এখন খুব আবছা দেখাচ্ছে। আকাশের তারার দিকে তাকিয়ে সান্তিয়াগো বুঝে নেওয়ার চেষ্টা করল এখন ওরা কোন দিকে যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় তার শরীরের ঘাম শুকিয়ে গেছে, টোপের বাক্স ঢাকা দেওয়ার চটের বস্তাটাও এখন শুকনো। বস্তাটা এক হাতে টেনে নিয়ে সাবধানে পিঠের উপর ফেলল সান্তিয়াগো। পিঠের চামড়ায় কেটে বসা সুতোটাকে বস্তার উপর তুলে দিয়ে আগের চেয়ে একটু আরাম বোধ করল সে। বহুদিন হল খিদের জ্বালা তেমনভাবে অনুভব করে না, কিন্তু ক্লান্তিকে তাড়াতে পারে না কিছুতেই। তার চোখের পাতা বুজে আসে বারবার।
যুদ্ধের জন্য শক্তি দরকার, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আরে ভুলে গেছিলাম তো, নষ্ট হওয়ার আগে অ্যালবা করেটা খেয়ে নিতে হবে। এই মার্লিন ধরার শেষ দেখে তবে ছাড়ব। মনে রেখো বুড়ো সান্তিয়াগো, লড়তে হবে। ও মানলিন মাই সান, আর যদি তুমি আমার সঙ্গে থাকতে।
সান্তিয়াগো দেখো কি বিশাল দুটো কচ্ছপ।
দেখেছি মানলিন, একটা ছেলে আর একটা মেয়ে, ওরা বন্ধু, খেলছে, ওদের বিরক্ত করো না। মার্লিনটার জন্য দুঃখ হচ্ছে না মানলিন? বড়শিটা ওকে এত কষ্ট দিচ্ছে, তবু ভেসে উঠবে না। ভারী বুদ্ধিমান মাছ, আর গায়ে কি আশ্চর্য শক্তি! নৌকা শুদ্ধ কত দূর টেনে নিয়ে এসেছে! এমন মাছ আমি কোনো দিন দেখিনি।
সেই বারেও আমার খুব দুঃখ হয়েছিল সান্তিয়াগো। সেই দুটো মার্লিনের কথা তোমার মনে আছে? আমরা দুজনেই ক্ষমা চেয়েছিলাম ওদের কাছে, ওরাও তো বন্ধু ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে মার্লিনটা তোমার হাতে ধরা পড়ল, কিন্তু আশ্চর্য, ছেলেটা পালিয়ে গেল না। মেয়েটার চারপাশে বারবার পাক খাচ্ছিল, তারপর যাওয়ার আগে কি প্রকাণ্ড একটা লাফ দিয়েছিল! বাপরে, ওর কাস্তের মতো বিরাট লেজটা আর একটু হলেই বড়শির সুতো কেটে আমাদের নৌকো উল্টে দিচ্ছিল আর কি।
হ্যাঁ, মেয়েটার মরে যাওয়া সহ্য করতে পারেনি বেচারা, এখনো ভুলতে পারি না। এই মার্লিনটাও পুরুষ, তাই এত তেজ। মাছটা জানে না আমি কিন্তু ওকে গভীর শ্রদ্ধা করি। কেন জানো মানলিন? কারণ আমিও একজন পুরুষ, যদিও খুব বুড়ো আর একেবারে একা। যদি জানত। আচ্ছা আচ্ছা, ওর বয়স কত হবে কে জানে? মার্লিনটাও আমার মতোই একা, কেউ সাহায্য করবে না ওকে, ঠিক যেমন আমাকে সাহায্য করবারও কেউ নেই।
সারা দিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি সান্তিয়াগো। তার ঘুম ভাঙল বিজাতীয় একটা মঠ শব্দে। ধর্মর করে জেগে উঠল সে।
আরে সুতো নেমে যাচ্ছে, কেটে দিতে হবে, এক্ষুন কেটে দিতে হবে। ছুরিটা গেল কোথায়? কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি প্রচন্ড টান, সুতোটা আমার পিঠ কেটে নেমে যাচ্ছে যেন। ও ও জিজাস, মাছটা কত বড় রে বাবা।
বাঁ কাঁধের ওপর সুতোর সমস্ত টান সামলে পিছন দিকে ঝুঁকে সুতোটা কেটে দিল সান্তিয়াগো। তারপর কাটা অংশটা পা দিয়ে চেপে ধরে সেটাকে বাকি সুতোর বান্ডিলের সঙ্গে গিঁথিয়ে ফেলল। পুরো কাজটা ওকে একাই সাথে হল, তাও আবার অবিশ্বাস্য দ্রুততায়। হঠাৎ একটা প্রচণ্ড হ্যাঁচকা টানে ডাল সামলাতে না পেরে শক্ত পাটাতনের ওপর মুখ থুবড়ে পড়ল সান্তিয়াগো।
চোখের নিচটা কেটে গেল বোধ হয়, কত রক্ত, বাঁ কাঁধটাও কেটেছে। কিন্তু মাছটা হঠাৎ এমন ঝাপটা মারলো কেন? ওর পিঠে কি বর্ষের তারটা খসে গিয়েছিল? হতেই পারে, সুতোটা অন্য কাঁধে নিতে হবে। তবে আমার চেয়ে যে ওর পিঠের হাল অনেক ভালো তাতে সন্দেহ নেই।
সুতো সহ চটের বস্তাটা খুব সাবধানে অন্য কাঁধে সরিয়ে এনে হাত দিয়ে সুতোর টান পরীক্ষা করল সান্তিয়াগো। মাছের গতিবেগটাও বোঝার চেষ্টা করল।
মাছটা উত্তরে যাচ্ছে, স্রোতের উল্টো দিকে, তার মানে এখনো যথেষ্ট তেজ আছে। ক্লান্ত হয়ে গেলে উত্তরে না গিয়ে পূর্ব দিকের স্রোতের সঙ্গে সঙ্গেই যেত। জনের কেউই বোধ হয় অত সহজে মরব না।
সূর্য উঠেছে, সারা রাত ধরে মাছটা উত্তর দিকেই ছুটেছে। আজ পূর্ব দিকে রোদ্দুরটা আর সান্তিয়াগোর চোখের উপর পড়ছে না। ফসফরাসের আলোয় উজ্জ্বল সামুদ্রিক আগাছা জড়িয়ে সুতোটাকে আরো শক্ত করেছে বৃদ্ধ। সে ভীষণভাবে চাইছিল মাছটা একবার অন্তত ঘাই মারুক। তার মেরুদণ্ডের দুপাশের থলিগুলো হাওয়ায় ভরে উঠলে জলের খুব গভীরে গিয়ে মরতে পারবে না।
একটা হ্যাঁচকা টান দিয়ে দেখি, তাতে যদি লাফায়। বড্ড টান আছে সুতোয়, ছিঁড়ে যাবে। তাছাড়া বড়শিটা যেখানে বিঁধেছে সেখানটা আরো চিড়ে গেলে ফলাটাই খুলে বেরিয়ে যাবে, তখন ওকে আর ধরার কোন আশাই থাকবে না। আরে এই যে দেখছি একটা সুইট ওয়ার্বলার পাখি, মনে হচ্ছে বড্ড ক্লান্ত।
বাজ পাখির তাড়া খেয়ে এসেছ নাকি? তোমার বয়স কত হলো ভায়া? সারা রাত হাওয়া দেয়নি তাতেই এত ক্লান্ত? এখানে একটু বিশ্রাম নাও।
টান টান শক্ত সুতোটাকে সরু সরু ঠ্যাং দিয়ে আঁকড়ে কোন রকমে বসেছিল ছোট্ট পাখিটা, ঘাড় বেঁকিয়ে সান্তিয়াগোর কথা শুনছিল। অবশেষে একটা কথা বলার সঙ্গী পেয়ে ভালোই লাগছিল বৃদ্ধের।
পাখিগুলোর যে কি হাল হয়েছে আজকাল, এত অল্পেই বড় ক্লান্ত হয়ে পড়ে।
এখানেই থাকো, কোনো ভয় নেই তোমার, যতক্ষণ পারো বিশ্রাম নাও। কিন্তু তারপর ঝুঁকি নিয়ে আবার উড়ে যেও। বেঁচে থাকতে গেলে এই দুনিয়ায় সবাইকে ঝুঁকি নিতে হয়। হে,
কথা শেষ না হতেই প্রচণ্ড ঝটকায় গলুইয়ের ওপর উল্টে পড়ল সান্তিয়াগো। আরেকটু হলে জলেই পড়ে যেত। মুহূর্তের মধ্যে সুতোটা খানিক ছেড়ে দিয়ে কোন রকমে টাল সামলে সে যাত্রা রক্ষা পেল। সুতোতে নাড়া পড়তেই পাখিটা উড়ে পালাল।
ডান হাতের তালুটা সুতোয় কেটে ফালা ফালা হয়ে গেছে। ওজনটা আবার এদিকের কাঁধে চালান করতে হবে। কিন্তু সাবধানে, খুব সাবধানে, আমার সামান্য নড়াচড়াও মাছটাকে খেপিয়ে দিতে পারে।
রক্তাক্ত ডান হাতটা সমুদ্রের জলে ডুবিয়ে দিল সান্তিয়াগো। নৌকোর উল্টো দিকে বয়ে চলল রক্তের ধারা। আরো কিছুক্ষণ হাতটা জলে রাখার ইচ্ছে ছিল, কিন্তু ভয় হল আবার যদি ওরকম ঝটকা দেয় মাছটা। হাতটা তুলে রোদে মেলে ধরল সান্তিয়াগো।
মাছটা ছটফট করছে মাঝে মাঝে। আমাদের দুজনেরই একই অবস্থা। ভুলটা অবশ্য আমারই। পাখিটার সঙ্গে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। এরপর থেকে আর এক মুহূর্ত অসতর্ক হলে চলবে না। যেমন বুঝছি, তাতে শক্তিটা ধরে রাখতে হবে। আবার ভুলে গিয়েছিলাম তো, কালকে ধরা অ্যালবাকরেটা এখনো খানিকটা বাকি আছে। এবার রোদে নষ্ট হয়ে যাবে, ওটাই খাই বরং। ছুরিটা গেল কোথায়? ঠিক কাজের হাতখানাই কেটেছে। ব্যাস, এই মোট ছটা টুকরো। ও মানলিন, মানলিন সঙ্গে থাকলে আমাকে নিশ্চয়ই সঙ্গে নুন আনার কথা মনে করিয়ে দিত। চামড়া ছাড়াতে বড্ড ঝামেলা। এসে উড়ুক্কু মাছ ঢের ভালো, এমনি খাওয়া যায়। কিন্তু পুরোটা একেবারে খেতে পারবো না। কি আমার বাঁধটার কি হলো? জিজাস!
মৃতদেহের হাত যেমন কাঠের মতো শক্ত হয়ে যায়, সান্তিয়াগোর বাঁ হাতটা ঠিক তেমনি কঠিন আর অচল হয়ে আছে। অবশ্য হাতের আর দোষ কি? ঘণ্টার পর ঘণ্টা সুতোর টান সহ্য করে জমে পাথর হয়ে গেছে সেটা। যেন প্রচণ্ড শক্তি দিয়ে চিরকালের মতো আটকে ফেলেছে সুতোটাকে। জ্বালা যন্ত্রণা উপেক্ষা করে খাওয়ায় মন দিল সান্তিয়াগো।
পেটে কিছু পড়লে হাতের খিল ঠিকই খুলে যাবে। খিদেই পায় না আজকাল। তবু না খেয়ে উপায় কি? মার্লিনটা কখন কি করে বসে কে জানে। ওটাকে সামলানোর জন্য শুধু ক্ষতবিক্ষত ডান হাতটা বাকি আছে। যাক, অ্যালবা করে সবটুকুই খেয়েছি। ঈশ্বর, আমার হাতটার উপর দয়া করো।
আঙুলগুলো খোলবার জন্য ট্রাউজারের সঙ্গে জোরে জোরে হাতটা ঘষতে লাগলো সান্তিয়াগো। কিন্তু লাভ কিছুই হল না। কাল রাতে এই বাঁ হাতটা দিয়েই সে সুতো কেটেছে, গিঁট দিয়েছে, আরো কত কি না করেছে। সেই সঙ্গে মাঝে মাঝে হাতটাকে গালমন্দ করতেও ছাড়েনি। কিছুক্ষণ হাতটা স্বাভাবিক করবার চেষ্টা করে হাল ছেড়ে দিল সান্তিয়াগো। রোদ আরো চড়া হলে গরমে নিজে থেকেই হয়তো খিলটা খুলে যেতে পারে। মাছটা হজম হলেও কিছুটা উন্নতি হতে পারে। একবার আকাশের দিকে আর তারপর সমুদ্রের অপার জলরাশির দিকে তাকালো সান্তিয়াগো।
ট্রেড উইন্ড বইছে, এ মাসে বড় মাপের ঝড় আসবে না। এই যে আইসক্রিমের মতো জমাট মেঘের ওপর হালকা পালকের মতো মেঘ, সমুদ্রের মাঝে না এলে এসব বোঝা যায় না। ডাঙার কাছের মেঘগুলো অন্যরকম, শুধু শুধু লোককে ভয় দেখায়। আহ, বুনো হাঁসের ওই দলটা মেঘের গায়ে ছবি আঁকছে যেন, রোদ পড়ে জলের ওপর রামধনু খেলছে। মাছটা আমায় কোথায় টেনে নিয়ে যাচ্ছে কে জানে।
কে বলল আমি একা? এত বড় সমুদ্রে কেউই একা নয়।
হঠাৎই ডান হাতে সুতোর টানটা একটু অন্যরকম ঠেকল, চাপটা যেন ধীরে ধীরে কমে আসছে। প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠল সান্তিয়াগো। প্রায় যেন এক যুগ অপেক্ষার পর এতক্ষণে মাছটা ভেসে উঠছে জলের উপর। অতিকায় মাছটার ঘন বাদামি পিঠটা চকচক করছে রোদে, দুপাশের হালকা ল্যাভেন্ডার রঙের চওড়া দাগগুলো স্পষ্ট হয়ে উঠেছে। উপরের ঠোঁটটা বেসবলের ব্যাটের মতো লম্বা আর ছুরির মতো তীক্ষ্ণ, ব্লেডের মতো ধারালো বিশাল লেজটা একবার দৃশ্যমান হয়েই আবার তলিয়ে গেল অতল।
জিজাস, আগে কখনো এত বড় মাছ দেখিনি। আমার নৌকোটা চেয়ে কমপক্ষে আরো 2-3 ফুট লম্বা হবে। কি শক্তি, কি মনের জোর! এই একলা অশক্ত বুড়োর কি শ্রদ্ধেও এক প্রতিদ্বন্দ্বী জুটেছে! কিন্তু আমার হাতটা, আমার হাতটা ইগলের থাবার মতো বেঁকে আছে এখনো। এই অকেজো হাত দুটো ছাড়া আর কে আছে আমার? ওকে ধরতে গেলে হাতের খিলটা যে খুলতেই হবে। ডিয়ার গড, প্লিজ হেল্প মি।
দুপুরবেলার দিকে সান্তিয়াগো টের পেল তার বাঁ হাতটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এতক্ষণ কাঠের তক্তায় হেলান দিয়ে সুতোর প্রচণ্ড টান আর যাবতীয় কষ্ট চুপচাপ সহ্য করছিল সে। মাছটা কালো জলের ভিতর দিয়ে নৌকোটাকে এখনো টেনে নিয়ে চলেছে অজানার উদ্দেশ্যে, কিন্তু এখন তার গতি অনেক ধীর।
হোলি মেরি, মাদার অফ গড, প্রে ফর আস সিনার্স নাও এন্ড এট দি আওয়ার অফ আওয়ার ডেথ, আমেন। ওই মাছটাও তো ঈশ্বরের এক অনন্য সৃষ্টি, কিন্তু আমি একজন ফিশারম্যান, ওকে না মেরে আমারও যে উপায় নেই।
পূবের হাওয়ায় হাওয়ায় সুতোর টান আরো বেড়েছে। শরীরের ক্ষতগুলো নিয়ে আর ভাবছে না সান্তিয়াগো। তার সহ্য শক্তি এখন যেন অদম্য জেদে পরিণত হয়েছে, কিন্তু সেই সঙ্গে প্রচণ্ড খিদে আর ক্লান্তিতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছে সে। দানবীয় মাছটার সঙ্গে লড়াইয়ে জিততে হলে শক্তির অপচয় যথাসম্ভব কমাতে হবে। তার অবসন্ন বন্ধ চোখের সামনে ওর যুবা বয়সের টুকরো টুকরো ছবি ভেসে বেড়াতে লাগল। ক্যাসাব্ল্যাঙ্কা সরাইখান, সিয়েন ফুয়েগোস থেকে আসা বিশাল চেহারার এক কৃষ্ণাঙ্গ লোকের সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক সান্তিয়াগো। ওদের খেলায় বাজি ধরেছে ডকের অন্যান্য কর্মীরা। সরাইখানার নীল দেয়ালে হলুদ ল্যাম্পের বিপরীতে দুজনের ছায়া পড়ছে। অপলক দৃষ্টিতে সান্তিয়াগো আর কৃষ্ণাঙ্গ মানুষটি তাকিয়ে আছে পরস্পরের দিকে।
সান্তিয়াগোর জন্য 20 সেন্ট, 30 সেন্ট! ও, নির্ঘাত ওই কালো মানুষটাই জিতবে। 40 সেন্ট বাজি ধরছি ওর পক্ষে। আরে কেউ রাম দাও লোকটাকে!
না না, সিগার ধরিয়ে সান্তিয়াগোর মুখে গুজে দাও, ওর পক্ষে 50 সেন্ট বাজি ধরছি আমি।
দুজনের নখের তলা কেটে রক্ত গড়াচ্ছে। 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও দুই প্রতিদ্বন্দ্বী সমান শক্তিতে লড়ে চলেছে। মাঝখান থেকে রেফারি ক্লান্ত হয়ে পড়েছে। জুয়ার বাজির দর ওঠানামা করাচ্ছিল যারা, কাজে যাওয়ার তাড়ায় তাদের উৎসাহেও ফাটা পড়েছে। হঠাৎ তার শেষ শক্তিটুকু জড়ো করে কৃষ্ণাঙ্গ লোকটার হাত কাঠের টেবিলে শুইয়ে দিল সান্তিয়াগো। তন্দ্রার ভাবটা কেটে গেল। অনেকদিন পর্যন্ত সান্তিয়াগোকে সবাই চ্যাম্পিয়ন বলে ডাকত। ডান হাতটা মাছ ধরতে বেশি কাজে লাগে বলে পরের দিকে ও বাঁ হাতে পাঞ্জা লড়ত। তারপর একসময় খেলা ছেড়ে দিয়েছিল। ওর বাঁ হাতটা চিরকালই বিশ্বাসঘাতক, খেলার সময়ও বিশেষ সাহায্য করেনি। আর এ যাত্রা তো খিল খুলতেই রাত কাবার হয়ে গেল।
মায়ামির দিকে যাচ্ছে প্লেনটা। আওয়াজের চোটে ওই ভীতু উড়ুক্কু মাছগুলো চারিদিকে কিরকম ছিটকে যাচ্ছে দেখো। একটা মাছ যদি নৌকায় এসে পড়ত, খুব ভালো খেতে হয় ওগুলো। আচ্ছা, এরোপ্লেন থেকে সমুদ্রকে ঠিক কেমন দেখায়? কচ্ছপ ধরার সময় আমি মাস্তুলের কাছে দাঁড়িয়ে জলের গভীরে তাকিয়ে থাকতাম, কি যে সুন্দর লাগত। এত উড়ুক্কু মাছ যখন, তার মানে ডলফিনের দলও আছে। কিছু একটা খেতেই হবে এবার, লড়াই শেষ হয়নি এখনো, মাছটা সামান্যই ক্লান্ত হয়েছে, আমার শক্তি দরকার।
সন্ধে হবার মুখে একটা ডলফিন বর্ষি গাঁথা টোপটা গিলে ফেলল। সৌভাগ্যই বলতে হবে, রাতের খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না। মাছটার গতি ইতিমধ্যে আরো কমে এসেছে। বৈঠা দুটোকে একসঙ্গে বেঁধে হাত দিয়ে সুতোটা শক্ত করে ধরে সান্তিয়াগো এমনভাবে বসল যাতে মাছের টানের বেশিরভাগটাই নৌকার উপর পড়ে।
এত বছর হয়ে গেল, এখনো মাছ ধরা শিখছি। এভাবে যে নৌকার উপর ভার চাপানো যায় তা এতদিন জানতামই না। আগে কতবার জিতেছি সেই তথ্য আজকে মূল্যহীন। প্রত্যেকটা নতুন সূর্যের সঙ্গে নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়, তাই নতুন কত কিছুই না শিখতে হয়।
ওহে মার্লিন, এখন আমি এগিয়ে আছি তোমার চেয়ে, আমার বাঁ হাতটা খুলে গেছে, রাতের খাবারও মজুত আছে।
কিন্তু তুমি কাল থেকে কিছু না খেয়ে ক্রমাগত ছুটে চলেছ, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো পুরো ফিশ। আমি যে একজন ফিশারম্যান, তোমাকে শিকার করাই আমার ধর্ম।
দীর্ঘ সময় ধরে সুতোর প্রচণ্ড টান সহ্য করতে করতে ক্ষতবিক্ষত পিঠের যন্ত্রণাটা একটা অসাড় ব্যথায় পরিণত হয়েছে। মনে জোর আনার জন্য নিজের অবস্থার ভালো দিকটা একবার ভেবে নিল সান্তিয়াগো। লম্বালম্বি ফালা হওয়া সত্ত্বেও ডান হাতটা এখনো কাজের ক্ষমতা হারায়নি। বিস্ত্রীভাবে জমে যাওয়া বাঁ হাতটাও প্রায় স্বাভাবিক হয়ে গেছে। পা দুটো সম্পূর্ণ অক্ষত, আর রাতের খাবারও জোগাড় করা আছে। তবু একটা অজানা আশঙ্কায় ওর বুকটা কেঁপে উঠছে, কারণ এই সেপ্টেম্বরে কিছু বোঝার আগেই ঝুপ করে সন্ধে নামে, ঠান্ডাও পড়ে দ্রুত। বাঁ হাতটা ঠান্ডা আর খিদের কামড়ে আবার বিগড়ে যেতে পারে, সেটা কিছুতেই হতে দেবে না সান্তিয়াগো। তাই এখনই দ্রুত কিছু খাওয়া দরকার।
পিছনের গলুই থেকে ডলফিনটাকে কাছে আনতে হবে। এই তো ছুরি, হাও মার্সিফুল হেভেন, ডলফিনের পেটে দু দুটো উড়ুক্কু মাছ। রান্না করা ডলফিন খেতে দিব্যি লাগে, কিন্তু কাঁচা বড্ড মিষ্টি। ভুলটা যদিও আমারই, সমুদ্রের জল রোদে কিছুটা শুকিয়ে নিলেই এখন এই অখাদ্যটা গেলার জন্য একটু নুন পাওয়া যেত। সেসব ভেবে আর কি হবে।
এবার উড়ুক্কু মাছটা খাই, মাথা বাদে সবটাই খাওয়া যায়, খেতেও ভালো, চামড়া ছাড়ানো কাটাকুটি ঝামেলাও নেই। অন্যটা বরং থাক, কাল খাব। সবাই ঘুমোচ্ছে, আধ খাওয়া ডলফিনটা জলে ফেললাম, কিন্তু মার্লিনটার কোনো হেলদোলই নেই, ঘুমিয়ে পড়েছে বোধ হয়। সমুদ্রের সব প্রাণী এখন ঘুমোচ্ছে, জেগে আছে শুধু আকাশের চাঁদ আর ওই উজ্জ্বল তারাগুলো। ওইটা দুটোর বাঁধন খুলে দি, মাছটাকে এখন উত্তেজিত করা ঠিক হবে না, আজ রাতটাও আমি জেগে থাকতে পারি, আমার মাথা এখনো ওই উজ্জ্বল তারাদের মতোই পরিষ্কার। তবু ঘন্টা দুয়ে ঘুমিয়ে নাও বুড়ো সান্তিয়াগো, কপালে যদি আরো ধকল লেখা থাকে তাহলে এখনকার এই বিশ্রামটা কাজে দেবে।
সুতোটার একটা অংশ ডান হাত দিয়ে শক্ত করে ধরে কিছুটা অংশ উরুর ভারে চাপা দিয়ে রাখল সান্তিয়াগো। তারপর বাঁ কাঁধে সুতোর টানটা চাপিয়ে বাকি সুতোটা বাঁ হাতে আলগাভাবে জড়িয়ে নিল, যাতে মাছটার ভাবগতিকের সামান্য পরিবর্তনেই ও টের পেয়ে জেগে উঠতে পারে। ঘুমের সময় ডান হাতের মুঠো খুলে গেলেও বাঁ হাতের সুতোর টানই ওকে জাগিয়ে দেবে। তবু আরও বেশি সাবধান হওয়ার জন্যে শেষ পর্যন্ত সারা শরীরের সঙ্গে সুতোটা পেঁচিয়ে ফেলল সান্তিয়াগো। তারপর যেন ওর ঘরের বালিশে ঘুমোচ্ছে এমনভাবে ডান হাতের উপর মাথা দিয়ে হেলিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল।
আরে, 8-10 মাইল লম্বা কচ্ছপের ঝাঁক! এই যে আমি, আরো আরো জোরে লাফাও! এই তো, আবার সেই হলুদ বেলাভূমি। ও মাই ডিয়ার, তুমিও এসে গেছো, কতদিন পর! কিন্তু কিন্তু তুমি একলা যে, তোমার সঙ্গী সাথীরা কোথায়? ওই তো ওরা আসছে।
আনন্দেই ঘুমোচ্ছিল সান্তিয়াগো, হঠাৎ সুতোর একটা জোর ঝাঁকুনিতে ডান হাতটা তীব্র বেগে মুখে এসে লাগতেই এক ঝটকায় জেগে উঠল সান্তিয়াগো। ডান হাতের আলগা মুঠো দিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে সুতো, কাটা তালুটার যন্ত্রণা বোঝার মতো মনের অবস্থা এখন নেই। শরীরের সমস্ত ভার সুতোর উপর ছেড়ে দিয়ে প্রাণপণে বাঁ হাতে সেটা আঁকড়ে ধরল সান্তিয়াগো। এবার বাঁ তালুটাও সুতোর টানে কেটে ফালা ফালা হয়ে ভিতরের মাংস বেরিয়ে, কিন্তু ওসব দিকে তিল মাত্র মন ছিল না বৃদ্ধের।
কি আশ্চর্য, সুতো যে বেরিয়েই যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নৌকাটা এত জোরে ছুটছে কিভাবে? অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছি না।
সান্তিয়াগো কিছু বুঝে ওঠার আগেই দানব মাছটা প্রচণ্ড এক লাফ মেরে আবার ঝপাস করে জলে আছড়ে পড়ল। একবার, দুবার, তিনবার, চারপাশের জলে ঝড় তুলে ক্রমাগত লাফাতে লাগল বিরাট মাছটা। সুতোর টানে আবারও সামনে মুখ থুবড়ে পড়ল সান্তিয়াগো। এক চুল নড়ার ক্ষমতা তার নেই।
গতি কমেছে নৌকর, অন্তত 12-14 বার লাভ দিয়েছে মাছটা, হয় খিদের চোটে বেপরোয়া হয়ে গেছে, নয়তো ভয় পেয়েছে। এবার মেরুদণ্ডের থলিগুলোয় প্রচুর হাওয়া ঢুকে গেছে,
আর গভীরে যাওয়ার প্রশ্ন নেই, বরং একটু পরেই ভেসে উঠে পাক খেতে শুরু করবে মার্লিনটা। ওকে কবজা করার সময় প্রায় হয়ে এল। কিচ্ছু দেখা যাচ্ছে না। আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো সান্তিয়াগো, জিত তোমারই হবে। ঈশ্বর, সুতোর কি প্রচন্ড টান, আঙুলগুলো যেন আবার না কাটে। হাতের কড়াগুলোর ওপর তুলে দিয়ে সুতোটা
পড়ে থাকা অবস্থাতেই মাথাটা সামান্য তুললো সান্তিয়াগো, তারপর হাঁটুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসল। রক্তাক্ত কাঁধ আর কেটে ফালা হয়ে যাওয়া বাঁহাতে শক্ত করে সুতোর টান ধরে রাখল, কিন্তু একটু পরেই সে টের পেল নিজের স্বাভাবিক বুদ্ধিটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, মাথাটা ঠিক মতো কাজ করছে না।
ও জিসাস, দুটো ভালো হাত নিয়ে কেন জন্ম হলো না আমার? ঠান্ডা জলে হাতটা চুবিয়ে রাখি কিছুক্ষণ, কি শান্তি। ধুর, পুরুষের আবার যন্ত্রণা, কষ্ট, ব্যথা, এই শব্দগুলোর কোনো মানেই হয় না। সূর্য উঠবে এক্ষুনি, মাছটা এতক্ষণে স্রোতের টানে পূর্ব দিকে গা ভাসিয়ে এবার সত্যিই ক্লান্ত হয়েছে। গোল হয়ে ঘোরা শুরু করলেই আমার আসল লড়াই শুরু হবে। আমার মাথাটা, বারবার মাথাটা ঘুরে যাচ্ছে কেন? শক্তি দরকার, শক্তি দরকার। ওরে বুড়ো, বাকি উড়ুক্কু মাছটা খেয়ে নাও এক্ষুনি।
হাভানা বন্দর ছাড়ার পর আজ তৃতীয়বার সূর্যোদয় হল। মাছটা এখন বেশ বড় আকারের বৃত্ত সৃষ্টি করে ঘোরা আরম্ভ করেছে। প্রাণপণে সুতোর টান বাড়িয়ে বৃত্তটাকে ছোট করার চেষ্টা করছে সান্তিয়াগো, কিন্তু তার মাথা ঝিমঝিম করছে, যে কোনো মুহূর্তেই সে অজ্ঞান হয়ে যেতে পারে।
ওকে নাগালের মধ্যে আনতেই হবে। যতটা দূরে আমায় টেনে এনেছে তার প্রতি ইঞ্চির দাম দিতে হবে ওকে, আর বড় জোর ঘন্টাখানেক, তারপর ওকে পুরোপুরি ভেসে উঠতেই হবে। নিজের কাছে কখনো হারেনি সান্তিয়াগো,
বুঝলে হে মিস্টার মার্লিন?
তোমার জন্য মরে যাওয়ার মতো কাপুরুষও আমি নই। হেল মেরি, আরো সহ্য করার শক্তি দাও আমায় ঈশ্বর।
সুতোয় তীব্র ঝাপটা মারছিল মাছটা, দম নেওয়ার জন্য তার পক্ষে এমনটা করা খুবই স্বাভাবিক। অভিজ্ঞ সান্তিয়াগো প্রয়োজন মতো সুতো ছাড়তে লাগল। আরো দু ঘন্টা কেটে গেল, সান্তিয়াগোর হাড়ে মজ্জায় গভীর ক্লান্তি জমে উঠেছে, কয়েকবার তো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল প্রায়। তার চোখের সামনে কালো কালো আচ্ছা দাগ ভেসে উঠছে, নোনতা ঘাম জ্বালা ধরিয়ে দিচ্ছে ক্ষতস্থানগুলো। ঘাড়ে মাথায় জল দিয়ে এসে বসল সান্তিয়াগো।
সব যন্ত্রণা সহ্য করতে পারব, কিন্তু মার্লিনটার যন্ত্রণা কিছুতেই কমতে দেব না। কিন্তু কিন্তু টানের চোটে বড়শি গাঁথা জায়গাটা আরো চিরে ফাঁক হয়ে গেলে বড়শিটা খুলে যেতে পারে, তখন ওকে চিরকালের জন্য হারাতে হবে। তার চেয়ে নৌকার আরো একটু কাছে আসুক আগে, যতক্ষণ পাক খাচ্ছে ততক্ষণ একটু বিশ্রাম নেই। ও, এর আগে কখনো এত ক্লান্ত হয়েছি বলে তো আমার মনে পড়ে না।
গলুইয়ে বসামাত্র সান্তিয়াগো টের পেল মাছটা নৌকার দিকে মুখ ফিরিয়েছে। ট্রেন্ড উইন্ড বয়ে চলেছে ক্রমাগত। আর অপেক্ষা না করে দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধ। মাছটা পাক খাচ্ছে, তবে সেটা নৌকার তলা দিয়ে। পরপর তিনবার পাক খাওয়ার পর অবশেষে মাছটাকে দেখতে পেল সান্তিয়াগো। নিজের অজান্তেই বিস্ময়ের একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে।
অসম্ভব, ইম্পসিবল, মার্লিনটা মার্লিনটা এত লম্বা, নিজের চোখকেই যে বিশ্বাস করতে পারছি না। বাই হেভেনস, কি অসাধারণ সুন্দর! ওকে ওকে বিশাল বললেও যে কিছুই বলা হয় না। হয়তো হয়তো ওর চোখ দুটো কি গভীর আর কি শান্ত!
মাছটার বিশালাকায় সৌন্দর্যে মুগ্ধ সান্তিয়াগো একটুক্ষণের জন্যে তার পরের পদক্ষেপের কথা প্রায় ভুলেই গিয়েছিল। অসম্ভব উত্তেজিত হলেও কোনক্রমে নিজেকে ধাতস্থ করল সে। আর মাত্র কয়েকটা পাক দিলেই নৌকার খুব কাছে চলে আসবে মাছটা। হারপুনের এক প্রান্ত দড়ি দিয়ে বেঁধে আরেক প্রান্ত নৌকার লোহার কড়ার সঙ্গে আটকে প্রস্তুত হল সান্তিয়াগো। কৌশলে সুতোটা গুটিয়ে নৌকার কাছাকাছি নিয়ে আসতে লাগলো।
এইবার হারপুনটা ওর মাথায় না, হৃৎপিণ্ডে গেঁথে দেব। প্রায় 1,500 পাউন্ড ওজন তো হবেই। হ্যাঁ হ্যাঁ, মাছটাকে মারতে হবে ঠিকই, কিন্তু কিন্তু যিশুর কি অপূর্ব সৃষ্টি ওই মার্লিন! সমস্ত হাভানা শহরে ওর মাংস খাওয়ার যোগ্যতা কোনো মানুষের নেই।
একবার যেন কাত হল মাছটা, কিন্তু পরমুহূর্তেই আবার কিছুটা দূরে চলে গেল। সান্তিয়াগোর মাথা ঘুরছে, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, কিন্তু এখন এই দানবকে নিধন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সুতোর টান অগ্রাহ্য করে এক ফোঁটা নড়লেই এতদিনের অমানুষিক পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। প্রবল উত্তেজনা আর ক্লান্তিতে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে দরদর করে ঘামতে লাগল সান্তিয়াগো।
তুমি মহৎ প্রতিদ্বন্দ্বী মিস্টার মার্লিন, তোমার হাতে মরতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি যে ফিশারম্যান, আমি সান্তিয়াগো দ্য চ্যাম্পিয়ন, তোমাকে মেরেই আমাকে মরতে হবে। আহ, চোখে অন্ধকার দেখছি কেন? আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? জিসাস, আমার উপর দয়া করো, এই শেষ মুহূর্তে অন্তত আমার মাথাটাকে পরিষ্কার থাকতে দাও।
শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিংড়ে মাছটাকে নৌকার দিকে টানতে লাগলো সান্তিয়াগো। তার রক্তাক্ত হাত দুটো প্রায় মাংসপিণ্ডে পরিণত হয়েছে। কতক্ষণ এইভাবে কাটল কে জানে। যেন এক যুগ পরে অবশেষে মাছটার লম্বা বাঁকানো ঠোঁটটা সান্তিয়াগোর নৌকা ছুঁল। বিশাল পাখনা দুটো তার বুকের কাছাকাছি এসে গেছে। সুতোটা পা দিয়ে চেপে ধরে যতটা সম্ভব উঁচুতে হারপুনটা তুলে বিশাল মাছটার দিকে লক্ষ্য স্থির করল সান্তিয়াগো।
আমার হাতেই তোমার মৃত্যু লেখা ছিল মিস্টার মার্লিন, পারলে আমায় ক্ষমা করে দিও।
নিজের সবটুকু ওজন হারপুনটার ওপর চাপিয়ে পাখনার পাশ দিয়ে হৃৎপিণ্ডের দিকে তীক্ষ্ণ লোহার ফলাটা আমূল গেঁথে দিল সান্তিয়াগো। মুহূর্তে তোলপাড় করে উঠল জল। প্রায় অচেতন সান্তিয়াগো ঝাপসা চোখে একবার যেন দেখতে পেল বিরাট মাছটার দেহ শূন্যে লাফ দিয়ে প্রায় ওর মাথার উপর উঠে প্রচণ্ড শব্দে জলে আছড়ে পড়ল। তার হৃৎপিণ্ড ফুঁড়ে টাটকা রক্তের লাল রং মিশে যাচ্ছে সমুদ্রের গাঢ় নীল জলে। তারপর ধীরে ধীরে মেঘের মতো ছড়িয়ে পড়ছে আদিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যে। মাছের রূপলী দেহটা এখন ঢেউয়ের তালে তালে দুলছে। কাঠের তক্তার উপর সান্তিয়াগোর ক্লান্ত মাথাটা এলিয়ে রয়েছে।
My brother, I'm so sorry. আমি খুব ক্লান্ত, খুব বৃদ্ধ একটা ছেলে, কিন্তু সব খেলাতেই হার জিত থাকে। এই নৌকোটা তোমার জন্য ছোট, এখন তোমায় বাধা বাঁধির সব কাজও আমাকে একাই করতে হবে। আমি কি পারবো? ও মানলিন, মানলিন, মাই সান, এমন একটা আশ্চর্য দিনে তুমি কোথায়?
ধীরে ধীরে উঠে বসল সান্তিয়াগো। এখন ওকে ক্রীতদাসের চেয়েও কঠোর পরিশ্রম করতে হবে। এক ঢোক জল খেয়ে তার রক্তাক্ত দুই হাতে মাছের সুতোটা আঁকড়ে কাছে টানার চেষ্টা করতে লাগল, কিন্তু ঢেউয়ের ধাক্কায় মার্লিনের প্রকাণ্ড নিথর দেহটা যেন আরো দূরে ভেসে যাচ্ছে। শেষ পর্যন্ত সান্তিয়াগোকেই নৌকা বেয়ে মাছটার কাছে পৌঁছতে হল।
পৌঁছেছি, ওর চোখ দুটো কি শূন্য এখন, যেন শেষ মুহূর্তে মৃত্যুকে সশরীরে দেখতে পেয়েছিল। হারপুন গাঁথার সময় আমার নিজের বুকের মধ্যেও হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করেছিলাম। ওকে একবার ছুঁয়ে দেখব না? না না, এখনই কাজে লেগে পড়ো ওল্ড ম্যান, দুঃখ বিলাসের সময় নেই তোমার।
হারপুনের দড়িটা কানকোর একপাশ দিয়ে ঢুকিয়ে চোয়ালের ফাঁক দিয়ে বের করে মার্লিনের বিশাল ঠোঁট দুটোয় একটা পাত দিল সান্তিয়াগো। এবার অন্য পাশের কানকো দিয়ে দড়িটা বের করে আনল। নৌকোর সামনের অংশের লোহার আংটার সঙ্গে দড়িটায় শক্ত করে গিঁট দিয়ে বেঁধে ফেলল মাছের মাথাটা। তারপর দড়ির বাকিটুকু কেটে নিয়ে লেজে ফাঁস পরিয়ে নৌকার পিছনের গলুইয়ের সঙ্গে বাঁধল। দানবাকৃতি মাছটা অবশেষে নৌকার সঙ্গে সমান্তরালভাবে বাঁধা পড়ল।
এবার মাস্তুল লাগিয়ে পালটা খুলে দি। দক্ষিণ পশ্চিমে ট্রেড উইন্ড বইছে, বন্দরে ফিরতে বেশি কষ্ট করতে হবে না, কেবল হালটা ধরে বসে থাকলেই চলবে। আচ্ছা, এক পাউন্ড ওজনের দাম যদি 30 সেন্ট হয় তাহলে মোট কত হবে? না, পেন্সিল ছাড়া হবে না হিসেবটা।
আকাশের পুঞ্জ পুঞ্জ মেঘের দিকে তাকিয়ে সান্তিয়াগো বুঝতে পারল আজ সারা রাত বাতাস বইবে, আর চিন্তার কিছু নেই। কিন্তু তার মাথাটা আবার ঘোলাটে আর দৃষ্টি ঝাপসা হয়ে এল। প্রচণ্ড খিদে আর তেষ্টা আচ্ছন্ন করে তুলল ওকে। চারপাশে তাকিয়ে দেখল নৌকোয় আর একটা বঁড়শিও অবশিষ্ট নেই। সার্ডিন মাছগুলো রোদে পচে নষ্ট হয়ে গেছে, অথচ একটু খাবার আর জল ভীষণ দরকার এখন।
এই তো বোতলটা, মাত্র দুঢোক মতো হবে। মানলিন, না না না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না, এখনো অনেক পথ বাকি। ওই আগাছাটা একদম নৌকোর পাশ দিয়ে যাচ্ছে, কিছু আটকে নেই তো ওটায়, একবার চেষ্টা করেই দেখি।
কোঁচটা দিয়ে ভেসে চলা আগাছার স্তূপটাকে নৌকায় টেনে তুলল সান্তিয়াগো। তারপর জোরে ঝাঁকাতেই 12-14টা কুচো চিংড়ি ঝরে পড়ল। মাথাগুলো ছিঁড়ে ফেলে সেগুলো গোগ্রাসে গিলতে লাগল বৃদ্ধ জেলে। তারপর খুব নেপে আধ ঠোঁক জল খেয়ে অবশেষে কাঠের তক্তায় শরীরটা এলিয়ে দিল। অজস্র অগোছালো চিন্তা ভিড় করে আসছে মাথায়।
আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? তাই বা কি করে হয়? আমার পিঠের আর হাতের এই যন্ত্রণা তো মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, মাছটাকে আমি মেরেছি, মাছটাকে আমি মেরেছি, একাই মেরেছি। এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না। কিন্তু মাছটাকে তো নৌকায় তুলতে পারিনি। তাহলে কে কাকে টেনে নিয়ে যাচ্ছে? আমি ওকে, নাকি ওই এখনো আমাকে সুতোর টানে? কি সব আবল তাবল বকছি, সব কেমন ঝাপসা হয়ে আসছে। I will say 10 Our Fathers and 10 Hail Marys.
ঘন্টা খানেক কেটেছে। বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে এখন হাল ধরে বসে আছে সান্তিয়াগো। মাথাটা আগের চেয়ে অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। সদ্য মৃত মার্লিনের টাটকা রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে অনেক দূর। জলের গভীরে সেই গন্ধ পেয়েছে ম্যাকো হাঙরের দল, সমুদ্রের সবচেয়ে নৃশংস প্রাণী তারা, সেই সঙ্গে প্রচণ্ড শক্তিশালী। একটু পরেই ছুরির মতো আকারের বিরাট একটা ম্যাকো হাঙর তার করাতের মতো উঁচু পাখনা দিয়ে জল কেটে ছুটে এলো মার্লিনটাকে লক্ষ্য করে।
টেন্টুসো, ভয়ঙ্কর দনতেদের, ভয় ডর বলে কিচ্ছু নেই, এদের আক্রমণ ঠেকানো অসম্ভব। মার্লিনটাকে বাঁধতে গিয়ে হারপুনের দড়িটাও যে ছোট হয়ে গেছে, হাঙরটাকে আরো কাছে আসতে দিতেই হবে। মিস্টার মার্লিনকে একবার শেষ দেখা দেখে নি, কি সুন্দর এই নিটল দেহটা, আর কখনো দেখব না। টেন্টুসোর কামড়ে মাছের কি দশা হবে কে জানে। দুনিয়ায় কোনো ভালো জিনিসই চিরকাল থাকে না।
হারপুনটা হাতে নিয়ে তৈরি হল সান্তিয়াগো। খুব কাছে এসে পড়েছে হাঙরটা, বিরাট হাঁ করে এগিয়ে আসছে মার্লিনটার দিকে। চুয়ালের ফাঁকে ইগলের নখের মতো বাঁকা দুশারি ধারালো দাঁতের দিকে তাকিয়ে মনটা বিষিয়ে উঠল সান্তিয়াগো। মার্লিনটার লেজের দিক থেকে চামড়া আর মাংস কেটে নেওয়ার শব্দ কানে যেতেই প্রচণ্ড বিদ্বেষে হারপুনটা ছুড়ে দিল হাঙরটার মাথা লক্ষ্য করে। হাঙরটার দুই চোখের মাঝখানে আমূল গেঁথে গেছে হারপুনটা। ওলক পালক করতে করতে হারপুনের দড়িটা তার সারা গায়ে পেঁচিয়ে গেল। সান্তিয়াগোর হাতে ধরা দড়ির অংশে টান পড়ে একসময় পটাং করে ছিঁড়ে গেল সেটা। তার বিরাট চোয়ালটা খুলে খাবি খেতে খেতে হারপুন শুদ্ধ ধীরে ধীরে তলিয়ে গেল হাঙরটা।
40 পাউন্ডের মতো মাংস কেটে নিল শয়তানটা, হারপুনটাও নিল। ওহ, তাকাতে পারছি না মার্লিনটার দিকে। বুঝেছি, এই তো সবে শুরু, আবার নতুন রক্তের গন্ধ পাবে শয়তানের দল। এখন একটাই অস্ত্র, এই ছুরিটা। তবু মরে যাওয়ার আগেই হেরে যাব, কখনো না। হেরে যাওয়ার জন্য কেউ জন্মায় না। এখন মনে হচ্ছে সবটা স্বপ্ন হলেই ভালো হতো। বিছানায় শুয়ে একটু পরে হয়তো সিংহ দেখতে পেতাম,
বড় নিষ্ঠুর, যাকে আক্রমণ এলে লড়ব।
স্রোতের ভিতর ঢুকলে কি ঘটবে তা সান্তিয়াগো ভালোই বুঝতে পারছে। কোনো আশা নেই বুঝেও ছুরিটাকে বৈঠার আগার সঙ্গে বেঁধে নিল সে। কিন্তু মাথায় আবার ভিড় করে এলো কত চিন্তা। একটা রেডিও থাকলে বেসবলের খবর শুনে সময়টা কাটাতে পারত, কিন্তু এখন আর এই এলোমেলো ভাবনাগুলো ওর পিছু ছাড়বে না।
একদিকে অবশ্য ভালোই হল, ৪০ পাউন্ড কমে যাওয়ার পর নৌকোটা বেশ জোরে এগোচ্ছে, অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছব। কখনো আশা হারাতে নেই, ওতে পাপ হয়। আচ্ছা আচ্ছা, মার্লিনটাকে মেরে কি আমি পাপ করেছি? কিন্তু আমি তো জেলে, দ্য গ্রেট ডিম্যাজিওর বাবাও তো তাই ছিলেন, বেঁচে থাকার জন্যই তো আমরা মাছ মারি। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সবাই কিছু না কিছু মারছে, হাঙরটাকেও তো মারতে হলো বাঁচারই জন্য। হয় দুনিয়ার সবাই পাপী, নয়তো কেউই পাপী নয়। আমি কিন্তু মার্লিনটাকে ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, কিন্তু কিন্তু ভালোবেসে মারা কি বেশি পাপের? ধুর, পাপের ব্যাপারটাই বড় গোলমেলে। যে কোনো জীবিকা আমাদের যেমন বাঁচিয়ে রাখে, তেমনি আবার কিছু না কিছু মেরেও ফেলে। তবে তবে মানলিন আমায় যেভাবে বাঁচিয়ে রেখেছে তাতে পাপের কোনো স্থান নেই।
মানলিনের যে জায়গাটা হাঙরে খুবলে নিয়েছে সেখান থেকে একটু মাংস ছিঁড়ে মুখে দিল সান্তিয়াগো। এই স্বাদের জন্যেই মার্লিনের মাংস বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। মাছটার তিন ভাগের দুই ভাগ বিক্রি করতে পারলেও তার এতদিনের সমস্ত অভাব দূর হয়ে যাবে। আজ পর্যন্ত নিজের ধৈর্য আর বুদ্ধির জোরে জীবনের অনেক পরীক্ষাতেই সান্তিয়াগো জিতেছে, কিন্তু রক্তের গন্ধ আটকানোর কোনো উপায় তার জানা নেই। কাজেই বিপদ আসবে, ভবিতব্য সম্পর্কে নিশ্চিত হয়ে সান্তিয়াগো এখন উদাসীন আর নির্লিপ্ত। শুধু গায়ের জোর ফেরানোর জন্য মাঝে মাঝে মার্লিনের দেহ থেকে খানিকটা মাংস ছিঁড়ছে আর আনমনে মুখে পুড়ছে, যেন খাওয়াটা উচিত বলেই ওকে খেতে হচ্ছে। একটু পরেই দূরে তিন কোণা বাদামি দুটো পাখনা দেখতে পেল সান্তিয়াগো। এরা ম্যাকো হাঙর নয়, এদের মুখগুলো বেলচার মতো দেখতে, নরকের কীটের মতো দুর্গন্ধময়। সর্বগ্রাসী খুনে হাঙরের দল এসে জুটেছে তার সাধের মার্লিনের চারিদিকে। সান্তিয়াগো ছুরি লাগানো বৈঠাটা তুলে নিল হাতে।
খুনি বেজন্মা বেলচা মুখ, আয় 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 আয়, কাছে আয়, আরো কাছে আয়। তোকে 14 গুষ্টিকে যদি নরকে না পাঠিয়েছি আজ।
একটা হাঙর ছুটে এসে কামড় বসালো মার্লিনটার গায়ে, আরেকটা অদৃশ্য হয়ে গেল নৌকার তলায়। প্রথম হাঙরটার মাথা আর মেরুদণ্ডের ঠিক মাঝখানে ছুরিটা গেঁথে দিল সান্তিয়াগো। তারপর প্রচণ্ড ক্ষিপ্রতায় ছুরিটা তুলে তার বিরাট কোলদে চোখ দুটোর একটাকে ফুঁড়ে দিল। কামড় ছেড়ে তলিয়ে গেল হাঙরটা।
অন্যটা তলা থেকে মাংস ছিঁড়ছে, নৌকোটাও ঝাঁকুনি খাচ্ছে। এক্ষুনি পাল খুলে মুখটা অন্যদিকে ঘোরাতে হবে।
বেরিয়ে বলছি, খুনে শয়তান।
নৌকার মুখ একটু ঘুরে যেতেই দ্বিতীয় হাঙরটাকে দেখা গেল। সান্তিয়াগো ছুরিটা দিয়ে জোরে একটা খোঁচা মারল হাঙরটার গায়ে। রাবারের মতো শক্ত চামড়ায় আঁচড়ও লাগল। নৌকার মুখ আরো একটু ঘোরানোর পরে অবশেষে হাঙরটার মুখ দেখা গেল। একটুও সময় নষ্ট না করে তার দুই চোখের মাঝখানে ছুরিটা আমূল বিঁধিয়ে দিল সান্তিয়াগো।
যা শয়তান, নিচে তোর বন্ধুকে দেখতে পাবি।
হাঙরটাকে মেরে দু হাতে মুখ ঠেকে বসে পড়ল সান্তিয়াগো। ক্লান্তি আর অপরাধ বোধ তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে।
আর তাকাতে পারছি না,
কি অপূর্ব সুন্দর ছিল মাছটা, আর এখন ওর প্রতি অন্যায় করেছি আমি। এত দূরে এই মাঝ সমুদ্রে এসে ওকে শুধু শুধুই মেরে ফেললাম। দুজনের কেউই কিছু পেলাম না।
অনেকক্ষণ কাটবার পর মনটাকে একটু স্থির করেছে সান্তিয়াগো। এই অভিযানে সফল হতে গেলে আরও অনেক প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। পর্যাপ্ত খাবার, বাড়তি অস্ত্র মজুত রাখতে হতো। সেসব ব্যাপারে বিশেষ গুরুত্বই দেয়নি সান্তিয়াগো। শুধু অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের উপর ভর করে মাছ সমুদ্রে এসে পড়াটা মোটেই যুক্তিসঙ্গত কাজ হয়নি। এমনকি মার্লিনটাকে মারার আগের মুহূর্তেও সে ভাবেনি যে মাছটাকে মাছ সমুদ্র থেকে বন্দরে নিয়ে যাওয়ার পথে কি কি ঘটতে পারে।
একটা গোটা শীতকাল একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারত এই মাছটা, আর ভেবে কি লাভ। আরো রক্ত পড়ছে মানে আরো হাঙর আসবে, তৈরি থাকতে হবে। জানি লাভ নেই, তবু লড়াই না করে হারব না। সবটাই যদি একটা স্বপ্ন হতো, হয়তো হয়তো মাছটাকে আদৌ মারিনি আমি।
ও জিজাস, আর একটা আসছে।
এই হাঙরটাও বেলচা মুখ। সান্তিয়াগো নিজেকে শান্ত রেখে তাকে কাছাকাছি আসতে দিল। মার্লিনটাকে আক্রমণ করার মুহূর্তে এটারও মাথার ঠিক মাঝখানে ছুরি গেঁথে দিল। কিন্তু এবারে হাঙরটা ধড়মড়িয়ে উঠে খানিকটা পিছিয়ে গেল। ঝাঁকুনির চোটে মট করে ভেঙে গেল ছুরির ফলাটা। সান্তিয়াগো হাল ধরে নির্লিপ্তভাবে বসে পড়ল। তলিয়ে যাওয়া হাঙরটার দিকে দ্বিতীয়বার তাকিয়েও দেখল না।
নৌকোটা ঠিক দিকে ফেরানো দরকার, মনে হচ্ছে রাতেই হাভানায় পৌঁছে যাব। তার আগে ওরা আবার আসবে। এই কোঁচ, বৈঠা দুটো, হালের হাতল আর এই ছোট্ট ডান্ডাটা আছে শুধু হাতে। অবশ্য ডান্ডা দিয়ে হাঙর মারার বয়স আর নেই। সে যাক, কি থাকতে পারত তা নিয়ে না ভেবে যা আছে তাই নিয়েই ভাবি। খুব ক্লান্ত লাগছে।
সূর্য সবেমাত্র অস্ত গেছে। মৃদু আলোয় সান্তিয়াগো দেখতে পেল আবার দুটো হাঙর ধেয়ে আসছে। আগের প্রত্যেকটা আক্রমণে ঝরে পড়া মার্লিনের রক্ত বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। সমুদ্রের গভীরে পৌঁছে পাগল করে তুলেছে খুনেগুলোকে। এর শেষ নেই। দ্রুত পাল খাটিয়ে হালের হাতলটাকে আটকে আড়াই ফুটের ছোট ডান্ডাটা তুলে নিল সান্তিয়াগো।
দেখি তোদের মুরদ, বুড়ো সান্তিয়াগো শেষ অব্দি লড়বে।
কত রক্ত! ও জিসাস,
ও গড, গিভ মি স্ট্রেংথ টু ফাইট। রক্তের গন্ধে পাগল হয়ে গেছিস তাই না? আয় আয়, দেখি তোদের দৌড়। শয়তানের দল, কতটা কেড়ে নিতে পারিস দেখি। বুড়ো এখনো শেষ হয়ে যায়নি। এই মার্লিন তোদের জন্য নয়।
ও আমার ভাই, ও আমার ভাই।
এই নে, আর আবার আয়, আমি এখনো মরে যাইনি।
কোথায় গেল, কোথায় গেল ডান্ডাটা? যাকে, এই বৈঠাটা তো এখনো আছে। আয় আয়।
আমি বুড়ো হতে পারি, আমি হারব না। তোরা যতবার আসবি আমি ততবার লড়ব।
মানুষকে মেরে ফেলা যায় কিন্তু তাকে অত সহজে হারানো যায় না।
হাঙর দুটো নৌকার সমান্তরালে সাঁতরে চলল। প্রথম হাঙরটা কামড় বসাতেই মাথা লক্ষ্য করে ডান্ডা চালালো সান্তিয়াগো। পরপর তিনবার ঘা দেওয়ার পর শেষটায় নাক লক্ষ্য করে মারতে মার্লিনটাকে ছেড়ে আহত হাঙরটা দূরে সরে গেল। এবার মক্ষম এক ঘায় দ্বিতীয় হাঙরটার মাথার হাড় ভেঙে দিল সান্তিয়াগো।
শেষ পর্যন্ত ডান্ডা নিয়েই লড়তে হল, এতটা পারবো ভাবিনি। কিন্তু ঈশ্বর, মাছটার অর্ধেক খেয়ে শেষ করেছে ওরা। তবে বাকিটুকু নিয়ে যেতে পারলেও মন্দ হবে না। কিন্তু কিন্তু এবার ওরা এলে এই অন্ধকারে লড়বো কি করে? কি বোকা আমি! একটা হারিয়ে যাওয়া হারপুন, ভাঙা ছুরি আর এই রক্তাক্ত হাত দুটো দিয়ে ভাগ্য পাল্টাতে চাইছিলাম। বুড়ো সান্তিয়াগো, তবে কি শেষমেশ হেরেই গেল?
রাত দশটা বাজে, অনেক দূরে হাভানা বন্দরের আলোর হালকা আভা দেখা গেল। নৌকাটা সেই দিকে ঘুরিয়ে দিল সান্তিয়াগো। একবার স্রোতের মুখে পড়তে পারলে সকালের আগেই বন্দরে পৌঁছানো যাবে।
হাওয়াটা কি ঠান্ডা! সারা শরীরে অসহ্য ব্যথা, অসাড় হয়ে যাচ্ছি যেন। বস্তাটা কই? এইতো এইতো, পিঠের উপর চাপাই। ঈশ্বর, আর যেন লড়তে না হয়।
মাঝরাতের দিকে আক্রমণটা এল। এবার ওরা দল বেঁধে এসেছে। তিনকোনা পাখনাগুলো সার বেঁধে এগিয়ে আসছে মাছের অর্ধভুক্ত দেহটার দিকে। ফসফরাসের আগুনে যেন আরো হিংস্র দেখাচ্ছে ওদের। পুরো দলটা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল মার্লিনটার উপর। সান্তিয়াগো ভালো করেই জানে এবারে লড়াইটা অর্থহীন, কিন্তু নৌকার তলা থেকে হাঙরগুলোর মাংস ছেঁড়ার বিভৎস আওয়াজ তাকে পাগল করে দিচ্ছিল। শেষ শক্তিটুকু দিয়ে এলো পাথারি ডান্ডা চালাতে লাগলো সান্তিয়াগো। দলের কোনো একটা হাঙর ডান্ডাটা কামড়ে ধরতেই হাত থেকে ছিটকে গেল সেটা। মুহূর্তে হালের হাতলটা খুলে নিয়ে পাগলের মতো হাঙরগুলোর ওপর ঘা মারতে লাগল বৃদ্ধ। ওরা এখন নৌকার সামনের দিকে চলে এসেছে। এক একটা হাঙর পাক খেতে খেতে মার্লিনটার অবশিষ্ট সমস্ত মাংস ছিঁড়ে নিচ্ছে।
মাছটার মাথায় কামড় দিচ্ছে দেখছি, তার মানে ওর গায়ে আর একটুও মাংস বাকি নেই। নরকের কীট, শয়তানের চেরা!
মারের চোটে একসময় হালটাও ভেঙে গিয়ে একটা ছুঁচলো বর্ষার মতো হয়ে গেল। সেটাকে বাগিয়ে ধরে একটা হাঙরের শরীরে গেঁথে দিল সান্তিয়াগো। অবশেষে রণে ভঙ্গ দিয়ে পালালো রাক্ষসে হাঙরের দল। অবশ্য সেটাই স্বাভাবিক, প্রকাণ্ড মাছটার শরীরে আর এক কুচি মাংসও লেগে নেই। সান্তিয়াগোর দুর্বল শরীরটা থরথর করে কাঁপছে। কোনো মতে ভাঙা হালটা জুড়ে নৌকার মুখটা ঠিক দিকে ফেরাল। বন্দরের আলো স্পষ্ট হচ্ছে ক্রমশ। মাছের ভার থেকে মুক্ত নৌকাটা তীরের গতিতে ছুটে চলল ডাঙার দিকে। হেরে যাওয়া যে এত সহজ তা কে জানত। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নৌকার ভিতরে শুয়ে পড়ল সান্তিয়াগো। আর কিছুই পাহারা দেওয়া নেই।
সান্তিয়াগো, কেমন লাগছে এখন?
খুব ক্লান্ত। আর মুখটায় কি বিচ্ছিরি একটা তামাটে স্বাদ! কিন্তু আমি কোথায়? তুমি কে?
সে কি, যার জন্য এত লড়াই করলে, কত কষ্ট সহ্য করলে,
তাকে চিনতে পারছো না?
মিস্টার মার্লিন, তুমি?
হ্যাঁ বন্ধু, তোমার জন্য ভারী কষ্ট হচ্ছিল শেষের দিকে। আমি বেঁচে থাকলে সব কটা হাঙ্গরের ভবলীলা সাঙ্গ হয়ে যেত।
জানি, দুজনে একসঙ্গে লড়াই করলে কেউ আমাদের হারাতে পারত না।
আমায় ক্ষমা করো, কি সুন্দর ছিলে তুমি, বিশ্বাস করো তোমার এমন পরিণতি আমি যাইনি। তোমাকে মারার সঙ্গে সঙ্গে আমি নিজেও যেন,
আমাদের ভাগ্য তো একই সঙ্গে বাঁধা পড়েছিল ওল্ড ম্যান। তবে হাজার হোক, তুমি একজন জেলে, তোমার ধর্ম তোমাকে পালন করতেই হতো।
বলছো, কিন্তু কিন্তু তাহলে নিজেকে এতটা পরাজিত মনে হচ্ছে কেন মিস্টার মার্লিন?
জয় পরাজয়ের কথা কি কিছু বলা যায় সান্তিয়াগো? আমাদের মতো তুচ্ছ প্রাণীদের হাতে হার জিত কোনটাই থাকে না। আমরা শুধু চেষ্টা করতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যেতে পারি। ওই দেখো দেখো, ডাঙা কত কাছে এসে গেছে। তুমি উঠবে না সান্তিয়াগো? লড়াই করবে না তুমি?
নৌকা যখন জাহাজ ঘাটায় ভিড়ল, তখনও ভোরের আলো ফোটেনি। নিস্তব্ধ ডকইয়ার্ডের চারপাশে চোখ বুলিয়ে কাঁপা হাতে কোন রকমে পাল গুটিয়ে মাস্তুলটা খুলে ফেলল সান্তিয়াগো। একটানা যুদ্ধের শেষে ক্লান্ত সৈনিকের মতোই সে বেঁচে আছে না মরে গেছে বুঝতে পারছে না। আচ্ছন্নের মতো নৌকাটা একটা পাথরে বেঁধে মাস্তুলটা কাঁধে নিয়ে নুড়ি পাথরের পথ ধরে বহু কষ্টে ওপরে উঠতে লাগল। তার ডিঙির সঙ্গে বাঁধা রয়েছে প্রকাণ্ড একটা মাছের কঙ্কাল। একবার পিছন ফিরে সেদিকে তাকাতেই মাথা ঘুরে রাস্তার উপরে পড়ে গেল সান্তিয়াগো।
আমার জন্য নিশ্চয়ই খুব চিন্তা করেছে ছেলেটা। অন্য বন্ধুরাও হয়তো ভেবেছে মানলেন এসেছি।
আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে, জেলেরা কেউই মাছ ধরতে বেরোয়নি। বেশ কিছুটা দেরিতে ঘুম ভেঙেছিল মানলিনের। অভ্যাসবশত ডকইয়ার্ডের দিকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল সে। রাস্তার উপর একটা ভাঙা পুতুলের মতো ওটা কে পড়ে আছে? এক ছুটে সান্তিয়াগোর কাছে গিয়ে গভীর উদ্বেগে ঝুঁকে পড়ল মানলিন।
যাক, শ্বাস পড়ছে, কিন্তু ও গড, ওর হাত দুটোর একই অবস্থা হয়েছে। সান্তিয়াগো, সান্তিয়াগো!
বৃদ্ধের অবস্থা দেখে ঝরঝর করে কেঁদে ফেলল মানলিন। কোন রকমে চোখের জল মুছে লোকজনকে খবর দিতে ছুটল সে। সান্তিয়াগোর ফিরে আসার খবর পেয়ে ব্যস্ত হয়ে ছুটে এলো সবাই। কয়েকজন ধরাধরি করে বৃদ্ধকে তার চালা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। মানলিন তার জন্য কফি আনতে ছুটল। ইতিমধ্যে সান্তিয়াগো নৌকা ঘিরে কৌতূহলী জেলেদের ভিড় জমে গেছে। যেসব তরুণ জেলেরা সান্তিয়াগোকে বিদ্রুপ করত, তাদেরই একজন প্যান্ট গুটিয়ে জলে নেমে গভীর সম্ভ্রমে দড়ি দিয়ে মাছটাকে মাপতে শুরু করেছে। বাকিরা উৎসুকভাবে সেদিকে তাকিয়ে আছে।
এই নাক থেকে লেজ অবধি প্রায় 18 ফুট, অত বড় মাছ আগে কেউ কোনোদিনও দেখেছো?
না, অশ্বিনকালেও না।
না না, বাপের জন্মেও দেখিনি,
কোনোদিনও দেখিনি।
এই মানলিন, কেমন আছে সান্তিয়াগো? জ্ঞান ফিরেছে তার?
না, ঘুম হচ্ছে।
মানলিনকে কাঁদতে দেখে সবারই মুখ বিষণ্ণ হয়ে গেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে কফির দোকানে চলে গেল সে।
দুধ চিনি বেশি দিয়ে এক কাপ কড়া কফি দাও মার্টিন, খুব গরম হয় যেন।
সান্তিয়াগো ফিরে এসেছে?
হ্যাঁ, ঘুমোচ্ছে।
যিশুর অশেষ দয়া। আচ্ছা,
কফি ছাড়া আর কিছু নেবে?
না, পরে দেখছি।
বেশ, ডকিয়ার থেকে খবরটা পেলাম। বাপরে বাপ, কি বিশাল মাছ! বাপের জন্মে এমন শুনিনি। তবে কাল তুমি যে মাছ দুটো ধরেছিলে সেগুলো কিন্তু বেশ বড় ছিল মানলে।
বাদ দাও ওসব, কিসের সঙ্গে কিসের তুলনা করছো মার্টিন?
এনা তোমার কফি। আচ্ছা, ওর জন্য আরো কিছু খাবার নেবে না?
আগে দেখি কি খেতে পারে, তারপর আসছি।
বেশ, সান্তিয়াগোকে আমার শুভেচ্ছা জানিও।
থ্যাংক ইউ। আর শোনো, গ্রামের সবাইকে বলে দিও ওকে যেন কেউ বিরক্ত না করে।
বেশ বেশ।
কফির পাত্র হাতে নিয়ে মানলিন চুপ করে সান্তিয়াগোর পাশে বসে রইল। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু সান্তিয়াগোর ওঠার কোনো লক্ষণ নেই। গভীর ঘুমে তলিয়ে গেছে যেন। উঠে গিয়ে কিছু কাঠকুটো জ্বালিয়ে কফিটা আরেকবার গরম করতে গেল মানলিন।
মিস্টার মানলিন, আমি বোধ হয় আর...
সান্তিয়াগো, সান্তিয়াগো, শুনতে পাচ্ছ আমার কথা? সান্তিয়াগো!
কে কে? আমি আমি কোথায়? এই কি, যে আমার ঘর! আর মানলিন, মাই সান!
করো কি, শুয়ে থাকো শুয়ে থাকো, এখনো বসতে হবে না, এই কফিটা খাও আগে।
ওরা আমায় হারিয়ে দিল মানলিন, পুরোপুরি হারিয়ে দিল।
কিন্তু মাছটা তো তোমায় জিতিয়ে দিল সান্তিয়াগো।
তা ঠিক।
পেরিকো তোমার নৌকার জিনিসপত্র পাহারে দিচ্ছে, মাথাটা কি কাউকে দিতে চাও?
পেরিকোই নিক, কেটে কুটে মাছের ভাত পাতার কাজে লাগিয়ে দিতে বলো।
আর বর্ষার মতো ছুচলো ঠোঁটটা?
ওটা তুমি নাও।
হ্যাঁ, আমি নেব, অস্ত্র বানাবো ওটা দিয়ে।
একদিন একদিন কেউ আমার খোঁজ করেনি?
করেনি আবার? উপকূল রক্ষী বাহিনী এরোপ্লেন নিয়ে খুঁজতে গেছিল।
এত বড় সমুদ্রে এত ছোট্ট ডিঙি নৌকো কি আর চোখে পড়ে?
সান্তিয়াগো,
তোমার কথা খুব মনে পড়ছিল মানলিন। এই কদিন কেমন মাছ ধরলে?
প্রথম দুদিন একটা করে, আর তার পরের দিন দুটো।
খুব ভালো।
শোনো সান্তিয়াগো, এখন থেকে কিন্তু আমরা দুজনে মিলে মাছ ধরতে যাব।
সে কি কথা, সে কি কথা মাইসান! না না, তা হয় না, আমার ভাগ্য যে এখনো ফেরেনি।
বাদ দাও তো, তোমার নৌকায় থাকলে আমার ভাগ্যেই মাছ পাবো আমরা।
সে না হয় পেলাম, কিন্তু তোমার বাড়ির লোকেরা রাজি হবে?
আমার কিচ্ছু যায় আসে না সান্তিয়াগো, আমায় এখনো অনেক কিছু শিখতে হবে, তাই আমি তোমার সঙ্গেই থাকবো। যাকে, এখন অনেক বিষয় চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমাদের নৌকায় কি কি রাখা উচিত বলতো? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ঝোড়ো হাওয়া কদিন চলবে বলে তোমার মনে হয়?
মনে হচ্ছে আরো দিন দিনেক।
বেশ, তাহলে আজ থেকেই জোগাড় যন্ত্র শুরু করব। এবার বলো কি কি লাগবে।
হারপুন আর ছুরি তো লাগবে, তাছাড়া একটা সাংঘাতিক ভালো বল্লমও লাগবে।
আচ্ছা,
নৌকায় সব সময় রাখা থাকবে ওটা, পুরনো ফোর্ড গাড়ির স্প্রিং দিয়ে ফলাটা বানিয়ে নেওয়া যায়। তারপর শান দিয়ে আনলেই হবে, ফলাটা খুব ধারালো আর তীক্ষ্ণ হতে হবে, কিন্তু আগুনে পোড়ানো বা শান দেওয়া চলবে না।
আচ্ছা,
তাহলেই ভেঙে যাবে আমার ছুরিটার মতো।
বেশ, আরেকটা ছুরি জোগাড় করব, গাড়ির স্প্রিংটাও ভালো করে শান দিয়ে নেব। আর
আর
আর খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে তোমার, বুঝলে ওল্ড ম্যান, কারণ আমার যা কিছু শেখার সব তোমাকেই শেখাতে হবে।
তাই হবে, তাই হবে ইয়াং ম্যান, তাই হবে।
বেশ বেশ, এবার তাহলে উঠি।
চললে কোথায়?
অনেক কাজ আমার। ওষুধের দোকানে যাব তোমার হাতের জন্য মলম কিনতে, তারপর তোমার জন্য খাবার আর পরিষ্কার জামা কাপড় নিয়ে আসব।
আচ্ছা, যে কদিন ছিলাম না সে কদিনের খবরের কাগজ এনে দেবে?
নিশ্চয়ই দেব। এবার ভালো করে বিশ্রাম নাও তো। সান্তিয়াগো, তোমার খুব কষ্ট হয়েছিল তাই না?
খুব।
বুঝেছি, আমি আসি।
মাছের মাথাটা পেরিকো পাবে, ওকে বলতে ভুলে যেও না যেন।
আচ্ছা, মনে থাকবে। গুড বাই।
বিকেলের দিকে ডকইয়ার্ডে কয়েকজন পর্যটক বেড়াতে এসেছিল। ওদের দলের একজন মহিলা দেখলেন সমুদ্রের তীরের কাছে জোয়ারের ঢেউয়ে দুলছে একটা বিরাট সাদা কঙ্কাল, তার শেষ প্রান্তে প্রকাণ্ড একটা লেজ। মহিলা আশ্চর্য হয়ে তাঁর পরিচারককে জিজ্ঞাসা করলেন,
ওটা কি?
দেখে তো মনে হচ্ছে টিবুরন, একটা হাঙর।
হাঙর? হাঙরের আবার এত সুন্দর রাজকীয় চেহারা লেজ হয়? জানতাম না তো। মাই গড, কি বিশাল!
আমিও জানতাম না ম্যাডাম, একটা বুড়ো লোক নাকি দূর সমুদ্র থেকে একেবারে একা হাতে এটাকে ধরে এনেছে, সেই গল্পই এখানে সবার মুখে মুখে ঘুরছে।
সত্যি?
হ্যাঁ,
এমন গল্প তো না শুনে ছাড়া যায় না।
দুজনের কেউই জানতে পারেন না ডকইয়ার্ডের ওপারের ওই জীর্ণ চালা ঘরটাতেই ওই মাছ শিকারী বৃদ্ধ লোকটা ঘুমিয়ে আছে। পাশে বসে তার শুশ্রূষা করছে পুত্র সম তরুণ মানলিন। বহুদিন পর আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে সান্তিয়াগো। তার স্বপ্নে আবার এসে দেখা দিয়েছে আফ্রিকার সিংহ শাবকদের দল।
এই তো সেই হলুদ বেলাভূমি। ও মাই ডিয়ার, এতদিন পরে আবার দেখা হলো আমাদের। কিন্তু তুমি একলা যে, তোমার সঙ্গী সাথীরা সব কোথায়?
ওই তো ওরা আসছে।
শুনলেন আর্নেস্ট হেমিংওয়ের রচনা অবলম্বনে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় আমেরিকান সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ের জন্ম 1899 খ্রিস্টাব্দে ইলিনয় প্রদেশে। প্রথম যৌবনে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে সাংবাদিকতা ও সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তাঁর প্রথম উপন্যাস দ্য সান অলসো রাইজেস প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে হেমিংওয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গল্পটির জন্য তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন তানিয়া বসু। নির্দেশনা আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা তোমালী চৌধুরী। গল্প পাঠে তথাগত চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সান্তিয়াগো শেখর, মানলিন নির্ণয় পাল, সঙ্গে সায়ন্তন মৈত্র, আর্য জানা, আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ স্নেহাশিস দে, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।